FM, the night comes alive with Grammophon. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও FM কুড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তকনে। এবং আজকে শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে মাঝে মাঝে আমার মনে হয় যে আপনারা যদি হঠাৎ করে স্টুডিওতে আসা বন্ধ করে দেন তাহলে কি হবে। আমার কাছে সবচেয়ে বেশি ভয় লাগে যে জিনিসটা, তো আমার মনে হয় যে না, সেরকম কোনো কিছু হবে না এবং আপনারা স্টুডিওতে আসবেন এবং স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন। এবং সেই জন্য যেটা করতে হবে সেটা দিয়ে আমি আজকে শুরু করতে চাই। রিকোয়েস্ট করব যে যারা এর আগেও এসেছেন এবং ভবিষ্যতে আবারও আসতে চান, তারা যেরকম আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করবেন, ঠিক সেইভাবে আপনি যদি একেবারে নতুন হন তারপরে আপনি আপনার ঘটনার কথা আমাদের জানাবেন। এবং আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার ঘটনাটা পাঠিয়ে দিতে হবে আমার কাছে। এবং ঘটনা পাঠিয়ে দিয়ে যেটা করতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমার সাথে শেয়ার করতে হবে। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আপনাকে ইনভাইট করবো স্টুডিওতে এবং আপনি আপনার ঘটনা আমাকে জানাতে পারবেন এবং সবার সাথে শেয়ার করতে পারবেন। এবং এখানে একটা খুব চমৎকার যে এক্সপিরিয়েন্স হয়, শুধুমাত্র যে ঘটনা এখানে সবাই শেয়ার করেন এবং এসেই চলে যান এরকম না, যারা ফেসবুকে আপনাদের ঘটনার প্রশংসা করেন, সে ধরনের অনেক কিছুই, মানে অনেক ফিডব্যাক যেমন ঘটনার পাওয়া যায়, ঠিক একইভাবে যখন কেউ প্রশংসা করেন সেটা শুনতে অনেক বেশি ভালো লাগে এবং সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনি আসুন এবং এই এক্সপিরিয়েন্সটা নিতে হলেও আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে স্টুডিওতে এসে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যান। তো সেই জন্য যেটা করতে হবে, ভূত এফএম এদের ওয়েট রেডিও ফুর্তি ডট FM, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। আমাদের যারা দেশের বাইরে রয়েছেন তারাও ঠিক একইভাবে এই একই ইমেইলে আপনার ঘটনা পাঠাতে পারেন, তারপর আসতে পারবেন না কিন্তু শেয়ার করতে পারেন আপনার অডিও ক্লিপ, আপনার লেখা ঘটনা, আপনার জীবনের সত্যিকারের এক্সপিরিয়েন্স, আপনার যেটা এক্সপিরিয়েন্স সেটাই ভূত এফএম এ আমরা শেয়ার করি আমাদের লিসনারদের সাথে। তো আজকে আমাদের অতিথি কম, আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু অডিও ক্লিপে যাবো। ও আচ্ছা, ভালো কথা, যদি আমাদের পেজ আপনি ভিজিট করতে চান তাহলে আমি যে লিঙ্কটা দিয়ে রাখি সেটা হচ্ছে www.facebook.com/radio.foodti এবং www.facebook.com/footfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আপনার আমাদের পোস্ট দেখতে পারেন, সেটা লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও জানাতে পারেন এই সম্পর্কে, তারাও ইন্টারেস্টেড ফিল করতে পারেন, ইন্টারেস্টেড হতে পারেন আমাদের এখানে আসার ব্যাপারে বা ঘটনা শেয়ার করার ব্যাপারে। প্রতিবারের মতো আজকেও শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে, আশা করছি ভালো লাগবে। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে আপনি থাকেন তাই আশা করি আপনি ভালো আছেন। আমিও চেষ্টা করি সবসময় ভালোর দলে থাকতে আর ভালো কাজ করতে, আলহামদুলিল্লাহ। আমার নাম বরুণ, আমি ভূত এফএম এর একজন অনেক বড় ফ্যান। আমি আমার বাড়ি বাগেরহাট এবং পড়াশোনার জন্য খুলনায় থাকি। খুলনায় একটি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। আমার নিজের লাইফে আমি কখনো প্যারানর্মাল জাতীয় কিছু এক্সপিরিয়েন্স করিনি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি 2 মাস হল এই ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকা শুরু করেছি। আমরা একই রুমে থাকি। প্রতি শুক্রবার আমি ভূত এফএম শুনি, বাট ওকে শুনতে বললে ও শুনতে চাইত না আর ভূত এফএম এর কথায় ভীষণ ভয় পেত। সো অত ভয়ের কারণ জিজ্ঞাসা করতে আমি আমাকে ওনার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা বলে। আমি খেয়াল করেছিলাম ও যখন ঘটনাটি বলছিল তখন ও নিজে কেঁপে কেঁপে উঠছিল আর ওর মুখটা ভয়ে ছোট হয়ে যাচ্ছিল। আমার ফ্রেন্ডের অনুমতি নিয়ে আমি ঘটনাটি শেয়ার করছি, ওর নাম বলতে বারণ করেছে, সো ওর নাম আর ঠিকানা উল্লেখ করলাম না। আমাকে যেভাবে ঘটনা বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। এটা খুব একটা মজার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ঘটনা শেয়ার করতে আসেন তাদের এরকম হয় এবং তারাও ঘটনার মধ্যে এতটা বেশি ঢুকে পড়েন, এতটা বেশি ইনভলভ হয়ে যান যে তারাও এরকম মাঝে মাঝে শিহরিত হন, ঘটনা বলার সময় নিজেরা কেঁপে কেঁপে ওঠেন। এরকম অনেক কিছু ঘটেছে আমাদের স্টুডিওতে, সেগুলো আপনি চাইলে শেয়ার আপনি এসে দেখতে পারেন। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে 4 বছর আগে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। যথাসময়ে কলেজে গরমের ছুটি হল, পড়াশোনা তেমন চাপ ছিল না, তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হল যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে, দুই তিনটা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদির বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ওইগুলো। সো আমি নির্দিষ্ট দিন দিদির বাড়ি পৌঁছালাম এবং আমার সাথে আমার এক ফ্রেন্ডও ছিল। একা গেলে বোর হতে পারি, তাই ওকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো দিদিদের বাড়ি, আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে একটা পুকুর। এই বাড়ি থেকে বেশ দূরত্ব রেখে আরো তিন চারটা বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি যেখানে মেইনলি ধান লাগানো হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ঘের। মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে, আর খালের অপর পাশে একটা গ্রাম শুরু। খাল সংলগ্ন একটা শ্মশান আছে। যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার বাড়ি থেকে আমরা আর বের হলাম না। সবার সাথে একটু গল্প গুজব করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি আমার ফ্রেন্ড তাপস একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙল 12টার দিকে তাপসের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। তাপস একটু ভীরু প্রকৃতির ছিল, আমি জানতাম, তাই আমি বের হলাম ওর সাথে। বাইরে জ্যোৎস্নার আলোতে ভালোই দেখা যাচ্ছিল। বাথরুমটা ছিল বাড়ির পেছনের দিকে, বাড়ি থেকে 15-20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। তাপস টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় ওয়েট করতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2-3 মিনিট পর দেখি একটি মাঝ বয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলো, 4-5 হবে। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি শাড়ির একটা শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলার বাচ্চাটা একটু সময়ের মধ্যেই আমার কাছে এসে পড়ল, আর আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানর্মাল কিছু হচ্ছে বা হতে পারে এসব কিছু আমার মাথায় ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে তাকিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় আসছেন, কোথায় যাচ্ছেন? মহিলাটা বাচ্চার হাত ধরা ছিল, সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে মহিলা কিছু বলার আগেই আমি শুনলাম পুকুরে চুপ করে একটা শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই। মহিলা চিৎকার দিয়ে উঠল। আমি বুঝতে বাকি রইল না, ওই বাচ্চাটা জলে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ জল ছিল। পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে, আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি বেশি কিছু চিন্তা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরপরই বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল। আমি ডুব দিলাম তাকে খোঁজার জন্য। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এবার ভীষণ ভয় পেয়ে গেলাম, আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন জলের উপরে মাথা উঠালাম, তখন দেখি ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক বৈশাচী হাসি হাসছে, আর তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে হাসির সাথে সাথে। তার চোখে কোনো মনি নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। ওই অশরীর তখন তার হাত দুটো আকাশের দিকে করে মাটি থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে লাগল। এসব দেখে আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চিৎকার দিলাম কিন্তু কোনো আওয়াজ বের হলো না গলা দিয়ে। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে ডাঙায় উঠে আসতে চেষ্টা করলাম, কিন্তু তখনই পায়ে আবার সেই টান অনুভব করলাম। এবার আমার মাথার ভেতরে ভীষণ ব্যথা করে উঠল। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গ্রামের শেষ প্রান্তে ওই খাল পাড়ে পড়ে আছি। আমার সব ঘটনা মনে পড়ে গেল, ও আমার সাথে আমার মনে আতঙ্ক ভর করল। কিন্তু আমি এখানে কেমন করে আসলাম বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ ওইখানে পড়ে থাকার পরে মুখে মনে একটু সাহস এনে হাঁটা শুরু করলাম। ওইখান দিয়ে আমি দিদিবাড়ি যাওয়ার রাস্তা চিনতাম। আমি ধান ক্ষেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয় ভয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়ল শ্মশানের দিকে। তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে, আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম সেই অলৌকিক হাসি। আমার হঠাৎ কি হলো জানি না, আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম ওই হাতছানি লক্ষ্য করে। তারপর মাঝখানে কিছু মনে নেই। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে। আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। তখন আমি দেখলাম আমি শ্মশান থেকে 30-40 হাত দূরে পড়ে আছি আর ওই মহিলাকে দেখতে পাচ্ছি না। তখন আমি ওইখান থেকে উঠে দৌড় শুরু করলাম। একেবারে দৌড়ে ধান ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে পড়লাম। আমার শেষ শক্তিবিন্দু দিয়ে দৌড়িয়ে দিদিবাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো। তাপস তখন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই রাস্তার উপরে পড়ে আছিস। দিদিও একই প্রশ্ন করল। আমি তখন কিছু বলতে পারলাম না, বলার অবস্থায় ছিলাম না। দিদি বুঝতে পেরে আমাকে ঘুমিয়ে পড়তে বলল। সকালে উঠে দেখি আমার ভীষণ জ্বর আর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা। তাপস আবার আমাকে জিজ্ঞেস করল, কালকের ঘটনা কি? আমি ওকে সব খুলে বললাম। আর একটু কটুক্তি করেই বললাম, তোর বাথরুমে এত লক্ষণ লাগে। তখন ও যা বলল তাতে আমি আবার শক খেলাম। ও বলল, আমি তো 10-12 মিনিটের মধ্যেই বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে, এসে দেখি তোর এই অবস্থা। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। দিদি সব ঘটনা শুনে দাদাবাবুকে বলল এবং তিনি ওই গ্রামে কালী মন্দিরে ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে গেলেন। উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। উনি সবকিছু শুনে বললেন, তোমার ওই মহিলাকে পেছন থেকে ডাকাটা ঠিক হয়নি। এরপর উনি মন্দিরে পুজো দিয়ে একটা মাদুলি দিয়ে আসেন আমার জন্য। আমাকে বলেছিলেন আমি কিছুদিন যেন একা কোথাও বের না হই। এটাই ছিল ঘটনা। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আর কখনো কোনো ঘটনা জানতে পারি অবশ্যই লিখে পাঠাবো। আজকের মতো এখানে শেষ করছি ভূত এফএম। দীর্ঘজীবী হোক, সেটাই আশা করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সবুজ বলছি, আমি মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটা শেয়ার করার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে, আমাদের প্যারামেডিকেল যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেক অনেক ভাবে কটুক্তি করে থাকে। মানে সত্যি বলতে যাদের সাথে ঘটে শুধু তারা এটা রিয়েলাইজ করতে পারে এবং এটা অনুভব করে থাকে। যাই হোক, আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে, সরি, এটা আমার এক কলিগের কাছ থেকে আমি শেয়ার করেছি। এটা উনি আমার সাথে শেয়ার করেছেন, আফরিন আপু। এই ঘটনাটা ওনার সাথে, ওনার খালামণির সাথে ঘটেছে। এটা সিঙ্গাপুরের ঘটনা। ওনার খালামণি সিঙ্গাপুরে একটা বাড়ি কিনে, ডুপ্লেক্স বিল্ডিং কিনে, সেখানের ঘটনাটা। তো এটা 2 বছর কি এর এরকম একটা সময় হবে। এই সময়টাতে এই এই ডিস্টেন্সে একটা ই ছিল। তো যাই হোক, ওই যে বাড়িটা উনি ক্রয় করে সেই বাড়িতে ভালোই সময় কাটাচ্ছিল। তো একটা সময় দিন রাতে শুয়েছিল, শেষটাতে দিকে উনি খালামণি নামাজ পড়তেন। তো মাঝরাতে অথবা শেষরাতে এই সময়টাতে তো উনি রিয়েলাইজ করলেন, আমরা যখন ঘুমাই নর্মালি কিন্তু একটু শীত লাগলে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাই টাইপের কিছু একটা গায়ে দিয়ে জড়িয়ে আমরা শুয়ে থাকি। ঠিক উনিও একই রকম ভাবে শুয়েছিলেন। একটা সময় উনি অনুভব করতে লাগলেন যে কে যেন পায়ের দিক থেকে তার কাঁথাটা টানছে। হ্যাঁ, তো প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করলো, একটা সময় যখন কাপড় কাঁথাকে টান দিয়ে সরিয়ে ফেললেন তখন উনি সম্পূর্ণভাবে চেতন, মানে অবচেতন যখন ঘুমিয়েছিলেন তখন তো ঘুমন্ত অবস্থা, বাট যখন সরে গেল তখন উনি রিয়েলাইজ করলেন যে সামথিং অড কিছু ঘটেছে। উনি যখন তাকালেন তাকিয়ে যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে মানে জানালার দিকে তার চোখ চলে গেল এবং সেখানটাতে দেখতে পারলেন যে লাল চোখ, মানে চোখের যে অবয়ব, একটা অবয়ব দেখলেন, সেই অবয়বটা ছিল লাল চোখে এবং তাই পরা একটা ভদ্রলোক, সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়েছিল, জি জি, জানালায় ওখানে দাঁড়িয়েছিল। তো উনি দেখে কোনো কথা না বলে জাস্ট ইগনোর করে উনি অপোজিটে শুয়ে পড়লেন। তো সেম একই রকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করলেন না। তো একদিন খালু যেন নামাজ পড়ছিলেন, ভোরে ফজর নামাজ যখন আদায় করলেন, আদায় করছেন শেষে যখন সালাম ফেরালেন, ঠিক যখন ডান দিকে সালাম ফেরালেন ঠিক তখন দেখলেন একই রকম ভাবে ওই রকম একটা তার দিকে আছে
এবং
একই রকম তাই পড়া ছিল এবং তার দিকে রক্তচোখ করে তাকিয়েছিল একই রকম ভাবে। তো এই জিনিসটা মানে এটা তো আসলে পরে শেয়ার হয়েছে, তখনও খালুজান খালাম্মাকে বলেনি ঘটনাটা। তো কোন একটা পর্যায়ে উনি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসলেন, এমন হয় না যে ফ্যামিলি সব মেম্বার গুলো একসাথে হলে নানান
ধরনের গল্প হয়,
তো সেই এরকম ভাবে গল্প করতে গিয়ে যখন রাত গভীর হয়ে গেছে এই ধরনের কথা যখন চলে আসে তখন বলছে যে আমাদের যে বাসাটা এরকম তো আমার সাথে ঘটেছে। তখন খালু যেন শেয়ার করলেন যে আমার সাথে তো এরকম একটা কিছু ঘটেছে, উনি এরকম একটা দেখেছেন। তো ওই সময়টাতে ভাইয়া করলেন ওই বাসার অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলেন। গুগলে সার্চ দেওয়ার পরে যে ম্যাপটা আসলো সেটাতে উনি একটু সারপ্রাইজই হয়েছিলেন, কারণ ওনারা যখন বাসাটা ক্রয় করলেন তখন কিন্তু ওনারা জানতেন না যে বাসাটা এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি দেখলেন যে বিল্ডিং এর উপর একটা সাইনবোর্ড লেখা, সাইনবোর্ড করা ছিল এবং ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি, সেটা তারা আগে জানতেন না। এবং ওই যে ঘটনাটা বলেছে যে লাল টাই পরা, লাল চোখ, মানে চোখের পরে এরকম, তো যে ওই বাসার যে মালিক ছিলেন বেসিক্যালি ওই বাসার মালিক ওই বাসার ছাদে থেকে সুইসাইড করে, লাভ দিয়ে পড়ে মারা যায়, দেন তারপরে থেকেই আর কি ওই যে ঘটনা এবং ওই ভদ্রলোকের যে প্রোফাইল লিখলেন সেই ক্ষেত্রে দেখা গেল যে ওইটার সাথে মিল আছে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলবো যে আপনি যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে এরকম মানে থাকে না যে আমরা যে রেগুলার যে ঘটনাগুলো শুনি সেখানে সাদা কাপড় পরা মানুষ দেখতে পাই, তারপরে আমরা দেখতে পাই যে কেউ হয়তো মানে অবয়ব ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জলজ্যান্ত টাই পরা মানুষ যদি আপনি আপনার ঘরে দেখতে পান হঠাৎ করেই এবং আপনার ঘুম ভেঙে জেগে উঠে আপনি যদি এরকম কোন একটা ব্যাপার বুঝতে পারেন যে কেউ একজন আপনার সঙ্গে আছে এবং আপনার সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে কেমন লাগবে আপনার? আমার মনে হয় বেশ ভয়ঙ্কর লাগার কথা, এবং সেই ভয়ঙ্কর ব্যাপারটা মানে আপনারাও আপনার জীবনেও ঘটে থাকতে পারে এবং আপনি অবশ্যই সেটা শেয়ার করতে পারেন আমার সাথে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে অ্যাপ দিয়ে শোনার চেষ্টা করছেন তাহিয়া শারমিন। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মেসেজগুলো নিয়ে, আপাতত আরও একটা ইমেইলে চলে যাব, সো আমাদের সঙ্গে থাকুন। ওকে, গলার অবস্থা বেশ খারাপ। আচ্ছা, সেকেন্ড ইমেইলটা পড়ছি। প্রথমে আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং দায়িত্ব দ্বিতীয়, আমি ইমেলটা বাংলিশ ভাবে পাঠানোর জন্য সরি বলছি। আমি থাকি ঢাকার যাত্রাবাড়িতে, ভূত এফএমের এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি আশা করছি যে ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। প্রথমে আমি আমার বাসাটার ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির একদম মেইন রোডের পাশে, এবং আমি আমার ভাই, আম্মু, পাপা আর আমার মাঝ আমার মেছো চাচার ফ্যামিলি থার্ড ফ্লোরে আমরা এই বাড়িটায় থাকি। আমাদের সবারই ইন্ডিভিজুয়াল রুম আছে, সো যে যার মতো করে থাকার জন্য নিজ রুমে আমরা থাকি, এবং ইন্ডিভিজুয়াল রুম থাকার কারণে রাতে আমি আমার রুমেই ঘুমাই এবং একা ঘুমাই। আমরা আমাদের এই বাড়িতে আজ 9 বছর ধরে আছি, কিন্তু কখনোই আমি সেরকম কোনো কিছু নিজ চোখে দেখিনি। কিন্তু যাই হোক, আমার ভাইয়া প্রায়ই আমাকে আর আমার আম্মাকে বলতো যে রাতে কিছু একটা সে ফিল করে, লাইক সামথিং ইজ লাইং অর সিটিং বিসাইড হেম, আর ও আরও বলতো যে রাতে রাতের বেলায় জানালার ওদিক থেকে মনে হয় যে কেউ ভেতরে আসছে বা বাইরে যাচ্ছে, মানে জানালা দিয়ে কেউ আসা যাওয়া করছে। বাট আমি আর আম্মু এগুলোকে অলওয়েজ হেসে উড়িয়ে দিতাম এবং বলতাম যে দেখো তোমার সাথে আবার আবার মানে বড়টা আছে কিনা, তোমার সাথে আবার বড়টা আছে কিনা। ওর সামটাইমস বলতাম যে ইটস জাস্ট ইউর হ্যালুসিনেশন। এসব কারণেই ভাই অলওয়েজ ওর রুমে রাতের বেলায় ড্রেসিং টেবিলের আয়নাটা ঢেকে রাখত, আর এটাও আর কেউ মানে সেটা মানে চাইলেও সেটা সরাতে দিত না। ব্যাপারটা আমাদের মানে কখনোই আমরা অতটা বেশি পাত্তা দিতাম না এই পুরো ব্যাপারটাই। তো এইবার সরাসরি ইনসিডেন্টের নাইটে চলে যাচ্ছি। আমি অলওয়েজ মানে যেরকম সেরকম সেদিন রাতেও একটি একাই ছিলাম একটি রুমে এবং রুমের সব লাইটস অফ ছিল। কেন জানি না ওই দিন রাতে আমার ঘুম আসছিল না। তখন ফেসবুক, কতক্ষণ ইউটিউব, এরকম করতে করতে রাত 1:30 কিংবা 2টার মতো বেজে গেল এবং আমার ঘুম চলে আসছে আর আমি ঘুমিয়ে যাই। কিন্তু একটু পর আমার কেন জানি না ঘুমটা ভেঙে গেল আর এভাবেই হঠাৎ একটা ভয় লাগতে শুরু করলো, লাইক সামথিং ইজ অ্যারাউন্ড মি। কিন্তু কেন ভয় লাগছিল তার কারণটা আমি বুঝতে পারছিলাম না, কারণ আশেপাশে কেউ বা কিছুই ছিল না। তাও দোয়া পড়ে ঘুমানোর ট্রাই করছিলাম এবং আবারও ঘুমিয়েছিলাম। বাট সাডেনলি ঘুমের মধ্যেই মনে হলো যেন আমার রুমের অনেক মানুষজন তারা রয়েছে এবং কোন একটা ফাংশন চলছে, এবং ফাংশন হলো যেরকম হয়। তাই ঘুমটা ভয়ে ভয়ে আবার ভেঙে গেল এবং ঘুম ভাঙার পর আমি ঠিক বুঝতে পারছিলাম যে আসলে কি হচ্ছে। এরকম পরপর 2-3 হলো। হওয়ার পর আবার কিছু দেখতে না পেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। বাট এর পরের বার যখন আবার আমার ঘুম ভাঙে, তখন ঘুমটা কোনো মানে কোনো সাউন্ডে ভাঙেনি, বরং ভেঙেছিল একটা ঝাঁকুনির কারণে। ঠিক তখনই আমার খেয়াল হলো যে আমাকে কেউ খুব আলতো করে টাচ করছে, আর তার সাথে সাথে আমার বিছানায় কেউ যেন খুব জোরে জোরে লাফ দিচ্ছিল, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, বিছানাটা ধক ধক করে কাঁপছিল। ভূমিকম্প হলে যেটা হয় ঠিক সেরকম। এবং তখন খুব বাজে একটা স্মেল আমার নাকে ভেসে আসছিল। মুহূর্তের মধ্যেই আমি দেখলাম যে আমার রুম থেকে তখন গেট খুলে আমার ছোট ফুপুর মতো কেউ একজন বেরিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফুপি এত রাতে এদিকে কোথা থেকে আসবে, আর আসলেই বা আমার রুমে কি করে ঢুকবে, বিকজ আমি অলওয়েজ রুমের ভেতর থেকে লক করে ঘুমাই। যাই হোক, মাথায় তখন অনেক প্রশ্ন আর মনে ভীষণ ভয়। তাই কিছু না ভেবে ফুপি ফুপি বলে চিৎকার করলাম, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভোকাল কর্ডটা যেন একেবারে পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই দেখলাম যে আমার আম্মু সাদা কালারের একটা ওড়না মাথায় দিয়ে আমার রুমের ভেতর ঢুকলেন এবং তার সাথে সাথে খুব কড়া একটা আতরের স্মেলও আমার রুমের ভেতরে ঢুকে গেল। তখন আম্মু রুমে ঢুকে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মা আজকে রাতটা খুব খারাপ গিয়েছে না, তোমার খুব কষ্ট হয়েছে না, মা ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি এসে গেছি। আম্মুর সান্ত্বনায় কেঁদে তখন আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আরাম ফিল করলাম। আমি ঘুমের মধ্যে কাঁদছি, চোখ খুলে দেখলাম, তাই তো, আমি তো শুয়ে আছি আর ঘুমের ভেতর কাঁদছিলাম। তার মানে এতক্ষণ আমি যা ফেস করছিলাম বা ফিল করছিলাম তার সবই কি স্বপ্ন ছিল? আমি তখন দেখলাম যে আমার রুমে আমি একা এবং আম্মু নেই, কেউ নেই, কিন্তু সেই যে আতরের স্মেলটা ওইটা এখনো আছে। কিভাবে? আমি যদি এতক্ষণ ঘুমিয়ে থাকি তাহলে ঘটনাটা কি শুধুই স্বপ্ন ছিল? আর স্বপ্ন হলে আতরের সেই স্মেলটা কোত্থেকে আসলো? মাথা একেবারে গুলিয়ে যাচ্ছিল। ভয়ে অন্য কিছু না ভেবে আল্লাহু আকবার বলে এক দৌড়ে বিছানার থেকে নেমে গেট খুলে আম্মু রুমের গেটে গিয়ে নক দিলাম। বেশ কয়েকবার নক করার পর ঘুম ঘুম চোখে আম্মু বলল, কিরে তুই এখানে এত রাতে, কিছু হয়নি তো? আম্মুর কথা শেষ হওয়ার আগেই কাঁপতে কাঁপতে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলেছিলাম, মা ওই রুমে আমি আর ঘুমাব না। আম্মু বললেন, কি হয়েছে, কিছু দেখেছ? এর ভেতর পাপাও উঠে গেল, আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে, আমি কেন ভয় পাচ্ছি। কিন্তু আমি জাস্ট বলেছিলাম আমি আর ওই রুমে ঘুমাব না। আমার কন্ডিশন দেখে তখন আম্মু পাপা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে ওনাদের সাথে ঘুমিয়ে পড়তে বললেন। পরের দিন সকালে আম্মু ফজরের নামাজ পড়ার পর আমার পাশেই বসেছিলেন, আর তখন দেখলাম যে আমার হাতের তালুতে নাকি লাল লাল আঁচলের দাগ। সেই দাগ আমি ঘুম থেকে ওঠা মাত্র আমাকেও দেখালো। ঠিক সেদিনই গোসল করার সময় আমি একটি আঁচলের দাগ আমার পেটে আর হাঁটুতে দেখতে পেলাম। আর গোসল সেরে আম্মুকে দেখিয়ে রাতের সব ঘটনা খুলে বললাম। বলার পর আম্মু বলল যে, তুমি রাতে আর গান শুনে ঘুমিও না, সুরা কালাম পড়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আর তোমার রুমে এখন থেকে সব সময় একটা কোরআন শরীফ রাখবে। কিন্তু এই ঘটনার পর বেশ কিছুদিন আমি আমার রুমে ঘুমাইনি, আর যখন থেকে আবার ঘুমানো স্টার্ট করলাম তখন থেকেই আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাই। ইভেন এখনও আমি লাইট জ্বালিয়ে ঘুমাই, কেউ ভুল করেও রাতে লাইটটা অফ করে দিলে আমার চোখে সেই একই দৃশ্য ভেসে ওঠে। যাকেই আমি এই ইনসিডেন্টটা শেয়ার করেছি সেই বলেছে যে আমার নাকি স্লিপ প্যারালাইসিস হয়েছিল বা হ্যালুসিনেশন হয়েছিল, তাই মাঝে মাঝে আমিও তাই ভেবে নিই। কিন্তু তখন আবার মনে পড়ে যায়, যদি হ্যালুসিনেশনই হবে বা স্লিপ প্যারালাইসিসই হয় তাহলে সেই আতর স্মেলটা রাতে কোত্থেকে এসেছিল, কিংবা আমার গায়ে আঁচড়ের দাগটাই বা কিভাবে আসলো। এই ঘটনাটা কি আসলেই একটা স্বপ্ন ছিল নাকি আমার কল্পনা, নাকি সত্যি সত্যি কিছু একটা ঘটে গিয়েছিল সেদিন? কি হয়েছিল আসলে সেই রাতে? আমার প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি বা বুঝতে পারিনি। যদি আপনাদের কেউ এর উত্তর আমাকে দিতে পারেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন, প্লিজ। অনেক বড় ঘটনা বলে ফেললাম, আর লেখার ভেতর আগোছালোভাবে যদি কোনো লাইন লিখে ফেলি তাহলে প্লিজ ফরগিভ মি। অ্যান্ড লাস্টলি, স্টে সাউন্ড অ্যান্ড সেফ। আয়েশা সিদ্দিকা অর্নি লিখেছেন ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ আয়েশা, এবং আশা করছি যে আপনারা সবাই এনজয় করলেন ঘটনাটি। এবং আমিও জানতে চাই আপনাদের কি মনে হয়। ব্যাপারটা কিন্তু খুব স্বপ্নের কাছাকাছি, হ্যালুসিনেশনও হতে পারে আবার সত্যিও হতে পারে। এবং এই যে অনেক মানুষ একটা ঘরের মধ্যে, এই ব্যাপারটা কোন একটা সময় আমার সাথে ঘটেছিল, তো আমি জানি যে এই ফিলিংটা কি অদ্ভুত হয়। মানে আপনি একা বাসায় আছেন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার বাসায় অনেক মানুষ, এবং তারা হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, তারা খাওয়া দাওয়া করছে। আমি এর আগেও অনেকবার বলেছি আপনাদেরকে এই ব্যাপারটা। তো এটা যে কি অদ্ভুত একটা অনুভূতি, এটা ঠিক বলে বোঝানো যাবে না। আপনাদের মেসেজগুলো নিয়ে ফিরে আসছি একটু পরেই, একটা ছোট্ট বিরতির পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও 40, 88 FM অ্যান্ড ডু 40।
দ্য নাইট কামস অ্যালাইভ with Gramophone.
Welcome back. এতক্ষণ বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসলাম, এবং এত দুইটা তিনটা মোটমাট ঘটনা শোনাচ্ছি আমরা, রাইট? তো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে এখন, এবং দ্বিতীয় অতিথিকে বলবো যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাবো আমরা।
আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন। আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম, এটা সম্ভবত 2007 ঘটনা।
আচ্ছা।
তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা ইয়ে করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন প্রপার, আমরা অনেক মানে দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি ইয়ে করলাম যে আমার পায়ে কেউ মানে টান দিছে, তো আমি পানির নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর দুইটা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম মানে কানলি খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই দুটো লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম, তো অনেক চেষ্টার পর আমি ছুটছি, ছুইটা আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিছে, তো ওর ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে এখানে, ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে, তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায় আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে উঠে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনব।
ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। এটা ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ পড়ে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেন জানো কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আমাকে বললে হয়তো আম্মু টেনশন করবে, দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে, দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম, স্টিল নাও আমি ওই বাসাতেই আছি, আমার রুমমেটরা হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয় আমি যদি না বুঝতে পারি আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30-3 বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় আমার মানে ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা, বাট আমার ঘাড় থেকে মাথা অব্দি ভারী হয়ে গেছে। আমি ঘুমে মানে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে এই কারণেই আমার এরকম মানে শরীরটা ভারী হয়ে গেছে, মানে এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম এবং ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে তিনজন, আমি যদি নাম উল্লেখ করি একজনের নাম হচ্ছে ফয়সাল আর ছোট্ট একটা মেয়ে এসেছিল নাম হুমায়রা, বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, বাট ওদের অবয়ব ও যে আমার পাশে বসে আছে। হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং দুইজন বসেছিল। তো হোয়াট এভার ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে যে আমি কি করি না করি সবকিছু ওরা মানে বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে। আমি ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা, কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ তারা তিনজন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা তিনজন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো, তুমি তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাই আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, ও খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাই, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। আমার কপালে যখন হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। এবং সাথে সাথে আমার শ্বাস ফেলে হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল। ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা তিনজনই খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ও খুব রিকোয়েস্ট, ওরা খুব রিকোয়েস্ট করছিল এবং একটা সময় বলল যে তুমি ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ার, আমি একটা গজলকে আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো, বিশ্বাস করেন ভাই আমি সেটা জানি না। ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা আমি কথা বলছি তাদের সাথে, হুমায়ুন আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাকে দেখে বিশ্বাস করতে না পারো জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাবো। তো ওকে বলেছি যে ভাই আমি আসলে আমি আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাইনি, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নেয়নি, নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময় পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচাতো চাচার ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফর্চুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, এই আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন সব যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এরা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবা না, যদি যত রিকোয়েস্টই করো তুমি তো ওদের সাথে বাইরে যাবা না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার রুম সামনে হচ্ছে সাদ, তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে এসে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো সাড়ে ছটা সাতটা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলি কথা বলতে বলতে যাই। আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছে, উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে যাও, সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার টু অর থ্রি মান্থস তারপরে আমার কাছে সেম ওরা তখন দুজন এসেছিল, ফয়সাল এবং যে আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো উনি ওরা খুব ফোর্স করেছিল তখন যে চলো আমার সাথে এখনই যাই তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেবো, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো আমরা সে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো, তোমরা আমার তুমি আমার উপর বিশ্বাস রেখো। আসলে এই ছিল আমার ঘটনাটা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু অনেক সময় আছে আর একটা আমরা ইমেইলে চলে যাই এবং সেই ইমেইলটা এখন পড়ে শোনাচ্ছি আপনাকে, এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনার ভালো লাগবে। ডিয়ার আসল ভাই, জানি ভালো আছেন তাই জিজ্ঞেস করলাম না। আমি পিয়াল, গাজীপুরের শফিকপুরে থাকি। আমি কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে স্টুডিওতে আসতে পারছি না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে ঘটা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার জ্যাঠাতো ভাইয়ের নাম অলোক সরকার, তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। ছেলেবেলা থেকেই আমার সেই ভাইটি প্যারানর্মাল ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিলেন সাহসী স্বভাবের। বলে রাখা ভালো, তার এই রকম কিছুটা বেপরোয়া স্বভাবের জন্য গ্রামের কেউ মারা গেলে মৃতদেহ সৎকারের জন্য প্রথমে তারই ডাক পড়ত, তিনিও কোনো আপত্তি করতেন না। কিন্তু একটা ঘটনা সমস্ত ব্যাপারটাকে উলট পালট করে দিল। 2010 সালের জুন অথবা জুলাই মাস, রাত 9টা, অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন গ্রামে 9টা মানেই অনেক রাত, শুয়ে পড়ার পরপর কিছুটা তন্দ্রা ভাব এসে যায় চোখে। কিন্তু হঠাৎই দরজা নক কে যেন নক করে, বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে, দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন, আজ রাতেই সেই মৃতদেহ সৎকার করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটার সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটির অবস্থা বিভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোন রকমের চেনা যাচ্ছিল, জানা গেল অ্যাক্সিডেন্টের লাশ। সাধারণত কোন বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা বেশ কান্নাকাটি করেন, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমেই কিছুটা খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো, লাশ আগে থেকে স্নান করানো ছিল এবং খাটিয়াতে তোলা ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয়। তার সামনের অংশতে তিনি ধরেন স্থানীয় শ্মশানঘাটটি মরাখালী নামে পরিচিত। সেখানে যেতে হলে খেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময় যে সময়টার কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল, খেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি। সেখান দিয়ে লাশ নিয়ে যাওয়ার দিনের বেলাতেই অনেক কষ্টসাধ্য ব্যাপার, রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুট অন্ধকার, হারিকেনের আলোয় কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। আপনারা হয়তো জানেন যে হিন্দুদের লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রনাউন্স করা হয়, এবং কিন্তু বাড়ি থেকে লাশ আনার সময় থেকে শুরু করে তখন পর্যন্ত কেউ এ জাতীয় কোনো কিছু উচ্চারণ করেনি। ব্যাপারটা লক্ষ্য করার পর এবারও আগের মতো উড়িয়ে দিলেন তিনি। লাশ বহনের সময় ধর্মীয় উদ্ধৃতি ছাড়াও এমনিতে কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের লোকগুলো নীরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা রিয়্যাক্ট করলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4-5 জন। উপায় না দেখে তিনি কথা বন্ধ করে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগল। শ্মশানে যখন পৌঁছালেন তখন রাত আন্দাজ 11টা। শ্মশানে গিয়ে জানা গেল লাশ পোড়ানো হবে না, সমাধি দেওয়া হবে। সমাধির কবর আগে থেকে খোঁড়া আছে। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হল। নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজনগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। শ্মশানঘাটটা মোটামুটি বড়ই ছিল, এত কম সময়ে কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে, প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন তাও শ্মশানে। কিছুক্ষণ আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তখন তিনি হয়তো আন্দাজ করে উঠতে পারেননি তার সাথে আর কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানে তার চোখ পড়ল লাশের মুখের দিকে। এতে তিনি যা দেখলেন তা হয়তো তিনি তার নিজের জীবনে আর কোনোদিন দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশগুলোর চোখগুলো কেউ যেন কেউ উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্ত হিম করা মুখে একটা হাসি লেগে আছে। তার মনে হলো লাশটা আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে লাশটি সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি, সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে, যারা কিনা শ্মশানের আশেপাশে মাছ ধরে, তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়ি পৌঁছে দেন। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু কে জানত এটা ছিল মাত্র শুরু। এই ঘটনার পরদিনই তার প্রচন্ড জ্বর আসে। তিনি প্রায় ঘুমে আজব আজব স্বপ্ন দেখতে থাকেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। প্রথম প্রথম শুধু পায়চারি করতে দেখতেন, তারপর আস্তে আস্তে এক পর্যায়ে লাশটা তার বিছানার কাছে এসে দাঁড়াত। প্রচন্ড ভয়ে চিৎকার করতে চাইতেন, কিন্তু কোনো শব্দ করতে পারতেন না। একদিন রাতে তার ঘুম ভেঙে তিনি দেখলেন লাশটি তার পাশেই শুয়ে আছে এবং বিভৎস ভঙ্গিতে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হবার পর থেকে তিনি আর একা একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতে কমল না। আশ্চর্যের ব্যাপার হলো সেই লাশটিকে শুধু তিনি একাই দেখতে পেতেন, আর কেউ পেত না। এরপর সমস্যা আরো বাড়তে থাকল। শুধু মাঝরাতে না, তিনি প্রায় বিভিন্ন জায়গায় একা থাকলে লাশটাকে দেখতে পেতেন। লাশটা বিভৎস ভঙ্গিতে হাসত আর তাকে ডাকত। এবার তার পরিবার তাকে নিয়ে এক স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীয়টিকে সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন বড় কবিরাজের ঠিকানা দিয়ে দিলেন। সেই কবিরাজ অবশেষে তাকে সুস্থ করলেন, এখন তিনি ভালো আছেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে প্লিজ শোনাবেন। আমার কাছে সত্যি ভালো লেগেছে, জানি না আপনাদের কত ভালো লেগেছে। এবং আপনি কোন একটা মৃতদেহ কোন এক জায়গায় দেখলেন, দেখার পরে বাসায় ফিরে এসে দেখেন সেই মৃতদেহটি আপনার ঘরে ঘোরাফেরা করছে, পায়চারি করছে, এবং পায়চারি করতে করতে একসময় সে বাসা আপনার বাসাটি তার নিচের বাসা বানিয়ে ফেলল। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত হবে। তাহলে আপনার সাথে ঘটে যায় যদি এরকম কোন ঘটনা, তাহলে লিখে পাঠান bhutfm@radiofurti.fm এ। তো যাই হোক, আমাদের পেজে অ্যাড্রেস জানলেন, এবং আমি আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে চাই, bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার ঘটনা শেয়ার করে ফেলুন এখনই। এবং অবশ্যই অবশ্যই আপনার অপেক্ষায় থাকব আগামী সপ্তাহের পুরোটা সময়। আমি এখন একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পর একটা অডিও ক্লিপে যাব, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Hello Bhut FM, hello Russell and hello Masum. Masum bhai ke jonno hello bolchi je ashle ekta program korte technical support ta khub proyojon hoy, shei jonno karon protidini amra ei namta shuni, so ichhe holo shob shrotader pokkho theke ektu hi bolte. Kemon achen apnara? Bhut FM shobshomoy bhalo kichu serve kore asche ebong bhalo dole. Ami Roshni Rajshahi theke. এর আগে একটি স্টোরি পাঠিয়েছিলাম এবং সেটি প্রচার হয়েছে, অনেক ভালো লেগেছে। সেই জন্য একটু সাহস সঞ্চার হয়েছে যে সেই সাহস নিয়ে আমি আমার নেক্সট ফার্স্ট স্টোরিটা রেকর্ড করছি। জানি না প্রচার হবে কিনা, তবে প্রচার হতে ভালো লাগবে। আসলে যে কাহিনীটি বলবো এটি আমার নিজের এক্সপিরিয়েন্স করা নয়। আমি এর আগে বলেছি যে আমি নিজে এখনো তেমন কিছু এক্সপিরিয়েন্স করিনি যেটা শেয়ার করার মতো বা খুব হরবল কিছু। এটি আমার এক ফ্রেন্ডের তার নিজের এক্সপিরিয়েন্স করা একটি ঘটনা, বছর সাতেক আগের ঘটনা। রাজশাহীর একটি উপজেলা, আমি সঙ্গত কারণে উপজেলা বা পারফেক্ট লোকেশনটা মেনশন করছি না, সেখানে আমার ফ্রেন্ড তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত, সবে শুরু করেছে লেখাপড়া। প্রথম ছুটি পেয়ে সে রাজশাহী আসে। কাহিনী শুরু করার আগে আমি স্পটটা বিষয়ে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে এটি হচ্ছে গ্রামের এমন একটি জায়গা যার নিচে দিয়ে একটা ছোট নদীর মতো চলে গেছে এবং একটি কালভার্ট রয়েছে। এবং এই কালভার্টটি খুবই ইন্টারেস্টিং একটি কালভার্ট, বা আমরা বলতে পারি একটা হন্টেড কালভার্ট। এটি যখনই তৈরি করা হয় কালভার্টটি, তখনই ভেঙে পড়ে যায়। এটাই হয়তো অনেকেই আমার গল্প শুনে বুঝতে পারছেন আমি কোন এলাকাটির কথা বলছি। তৈরি করা হয়, ভেঙে পড়ে যায়, এমনও হয়েছে যে যাত্রী সহ পড়ে গেছে, খুব বেদনাদায়ক কোনো ঘটনা ঘটে গেছে এইরকম। তো একটা সময় এটিকে বেশ শক্তপোক্ত করে তৈরি করা হয়। তারপরও এই কালভার্টটা নিয়ে, সেই সার্টেন এলাকাটা নিয়ে কিন্তু আশপাশের মানুষের এরকম অনেক কাহিনী এখন আপনি গেলে শুনতে পাবেন যে তার রাতে এখানে বিভিন্ন ধরনের মানে ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স করে। তো আমার ফ্রেন্ডটা স্বাভাবিক একটু সাহসী, সে ঢাকা থেকে ফিরে সে রাজশাহী পৌঁছায় এবং রাজশাহী থেকে মানে তার এলাকায় পৌঁছায়, এবং এলাকার অনেকটা পথ তাকে পায়ে হেঁটে যেতে হবে, আদারওয়াইজ লোকাল ট্রান্সপোর্ট যেগুলো থাকে, লোকাল ট্রান্সপোর্ট বলতে গ্রামে তো কি ধরনের রিক্সা বা ভ্যান এরকম কিছু থাকতে পারে। তো সে একটা ভ্যানে ওঠে অনেক রিকোয়েস্ট করে, তখন রাত আনুমানিক 10-11 এরকম হবে। এবং আপনি জানেন যে গ্রামে রাতের বেলা মানে রাত 10-11 মানে অলমোস্ট মিড নাইট, মানে তারা এটাকে মিড নাইট মনে করে। তো অনেক রিকোয়েস্ট করে সে একটা ভ্যানওয়ালাকে ম্যানেজ করে, এবং ভ্যানওয়ালাটা মনে হয় যে তার এজেরই, এবং ভ্যানওয়ালা বলছিল যে এত রাত দিয়ে এখান থেকে যাচ্ছি, আমার আমি আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাই। সে তাকে দেখায় যে আমার হাতে লাগিয়ে যাচ্ছে, বা এত রাতে আমি একা একা যেতে পারবো না, আপনি একটু হেল্প করেন। সো ভ্যানওয়ালা তাকে এগিয়ে নিয়ে যায়। মানে ভ্যানটা যখন কালভার্টের কাছে আসে, কালভার্ট থেকে একটু দূরে, তখন আমার ফ্রেন্ডটা দেখে যে কালভার্টের উপরে একটা সাদা কাপড় মতো পড়ে আছে। তো সে দূর থেকেই মনে করে যে এত রাতে সাদা কাপড়, এত লম্বা একটা কাপড় পড়ে আছে, কি এটা, বা এগুলো তো সাদা কাপড় পরে থাকার কথা না। তো যখন ভ্যানটা এগিয়ে যায়, কাছে যায়, তখন সে ভ্যানওয়ালাকে থামাতে বলে, এবং ভ্যানওয়ালাও সেই সাদা কাপড়টা দেখে, এবং দেখার পর মনে করে যে মানে ঠিক একটা লাশ ঢেকে রাখলে যেমন উঁচু উঁচু মনে হয়, এটা স্বাভাবিক একটা মানুষের অবয়ব কিন্তু বোঝা যায় সাদা কাপড়ে ঢাকা থাকলেও, অ্যাটলিস্ট লাশ বা একটা মানুষ ঢাকা থাকলে অবয়বটা বুঝে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো আমার ফ্রেন্ডটা বুঝতে পারে যে এটি নিশ্চয়ই কোনো মানুষ ঘুমিয়ে আছে কিংবা কোনো মানুষের লাশ। সে একটু সাহসী ছিল, মানে ইয়াং চাপরা যেমন হয় তারা সবকিছুতেই একটু ডেসপারেটলি হ্যান্ডেল করতে চায়। তো সে নামে কি আছে সাদা কাপড়ের ভিতরে সে এটা দেখতে চায়। তো গ্রানওয়ালার তাকে নিষেধ করে যে কি আপনি এগুলো দেখছেন, চলেন আমরা বাড়ি চলে যাই। তো সে মানে ফ্যানটা থামিয়ে নেমে কাপড়টা খোলে, মানে কাছে গিয়ে বুঝতে পারে যে এটা একটি লাশ। তার কিউরিয়াসিটি হয় যে আমি একটু লাশটা খুলে দেখব এরকম। তো লাশটি যখন খোলে তখন দেখে যে লাশটির চোখটা খুব বড় বড় ভাবে খোলা, মানে কোনো মানুষ মারা গেলে, আমরা কোনো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা ঢেকে দিই, আদারওয়াইজ রাইগার মর্টিস বা এই ধরনের ফ্যাক্টরের জন্য বডি স্টিফ হয়ে যায়, তখন চোখ ঢাকা যায় না, বা একদিন পরে আবার যখন বডি নর্মাল হয় তখন হয়তো ঢাকা যায়। বাট এইরকম কিন্তু অস্বাভাবিকভাবে বড় বড় করে এমন কিছু যে বডিটা, ডেড বডিটা তাকিয়ে আছে তার দিকে। তো এটা রিক্সাওয়ালা মানে ফ্যানওয়ালাও এক্সপিরিয়েন্স করে এবং আমার ফ্রেন্ডটাও এক্সপিরিয়েন্স করে, এবং দৃষ্টিটা ছিল খুবই ভয়ঙ্কর। স্বাভাবিক একটা মৃত মানুষ এভাবে তাকিয়ে থাকলে সেই ঘুটঘুটে অন্ধকার রাত, এত রাতে একটা ডেড বডি এবং এইরকম অবস্থা। তো মুখটা খোলা অবস্থাতেই আমার ফ্রেন্ড বলে যে এই লাশটাকে ফ্যানে তুলে আমরা গ্রামে নিয়ে যাই এবং এটিকে দাফন করার ব্যবস্থা করি। তো এতে ফ্যানওয়ালা কোনোভাবেই এগ্রি করে না যে না ইম্পসিবল, আমি এই লাশ নিয়ে যাবো না, আমি ভ্যান নিয়ে চলে যাচ্ছি, ফেরত যাচ্ছি এবং আপনি আপনি আপনার মতো হেঁটে চলে যান, আমি এসব লাশ টাশের বিষয় নেই। তো আমার ফ্রেন্ডটা বারবার রিকোয়েস্ট করে যে দেখেন আপনি একজন মানুষ যিনি মারা গেছেন, হয়তো এটা বেওয়ারিশ লাশ হতে পারে বা কোনো ইয়ে, গ্রামে নিয়ে যাই তারপর পুলিশকে খবর দিই, তারপর দেখা যাক বিষয়টা কি হয়, অ্যাটলিস্ট গ্রাম অব্দি যেন আমরা পৌঁছে দিই। অনেক কষ্ট করে কনভিন্স করা হয় এবং কনভিন্স করার পর যখন লাশটিকে ভ্যানে তোলার জন্য উঠানো হয় তখন লাশটির নিচে যখন হাত দেয় তখন কিছু চুল বা লোমের মতো একটা ফিলিংস তৈরি হয় সেই ভ্যানওয়ালাটার। সে বলে যে এটা এখনো স্বাভাবিক লাশ মনে হচ্ছে না, এখানে কি আছে, খড়লতা পাতা বা চুল বা এরকম কিছু। পরে আমার ফ্রেন্ডটি পুরো কাপড়টি মানে সাদা কাপড়টি যখন তুলে দেয় তখন দেখে যে পুরো বডিটা অসংখ্য মানে একটা ভল্লুকের যেমন বড় বড় লোম থাকে, সে রাতের অন্ধকারে যতটুকু এক্সপিরিয়েন্স করেছে আমাকে যতটুকু বলেছিল যে এইরকম ধরনের পুরো বডিটা রোমশ। আমরা ম্যামাল, আমাদের বডিতে ইয়ে থাকে, লোম থাকে, বাট এটা সেই সময় খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল যে একটা অদ্ভুত প্রাণী, গরিলা যেমন থাকে বা বন মানুষ যেমন থাকে এরকম পুরো বডি এবং চোখ ফেসটা মানুষের মতো এবং চোখটা খোলা লাইক এ ডেড বডি। সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ড প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মানে বোবা হয়ে যাওয়ার মতো একটা মানে খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন। সে যখন আমাকে বলছিল তখনও তার মানে মনে হচ্ছিল যে সে খুব সেই সিনারিওটা তার চোখে ভাসছে, এবং ভ্যানওয়ালা যে সেও খুব কান্নাকাটি বা ভয়ঙ্কর একটা আকুতি শুরু করে দেয় যে আমি এখানে থাকবো না। এবং ভ্যানওয়ালা এবং আমার ফ্রেন্ডটা মানে ভ্যান ওখানে রেখেই তারা যে যার মতো লাগেজ নিয়ে কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে আসা বা বাড়িতে আসা এরকম একটা কিছু হয়, তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে আমার বন্ধু সবাইকে এই ঘটনাটা বলে, সবাইকে এই ঘটনাটা বলার পর এবং মধ্যে আরেকটু বলে রাখি রাসেল যে মধ্যপথে সে ভ্যানওয়ালাকে হারিয়ে ফেলে, তারা একসঙ্গে দৌড় বা জোরে হাঁটা এরকম শুরু করেছিল কিন্তু মধ্যপথেই সে ভ্যানওয়ালাকে হারিয়ে ফেলে। সবাই নিজের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য ছুটোছুটি করছিল তারা দুজনই। বাসায় এসে যখন এই ঘটনাটা বলে তখন আমার ফ্রেন্ডের বড় ভাই তার বাবা সেগুলো শোনে, এবং সেই রাতেই তিনি আরো কজন লোকজন নিয়ে সেই লাশটি দেখার জন্য সেই কালভার্টির কাছে যায়। এই ঘটনা ঘটতে ঘটতে রাত আনুমানিক 3টা মতো বেজে গেছে। তারপরেও তারা সেই সময় হাজার লাইট টর্চ যা যা লাগে সেগুলো নিয়ে তারা যায় এবং গিয়ে দেখে যে এখানে না কোনো সাদা কাপড় আছে, না কোনো ডেড বডি আছে, না কোনো এ ধরনের কোনো কিছুই আছে, জাস্ট একটা ফ্যান রাখা আছে আর কোনো কিছুই নেই। আমার বন্ধু একেবারেই থ হয়ে যায়, সে বলে যে কি বানোয়ার গল্প বললা বা কি এরকম। এবং সেদিন রাতে আমার ফ্রেন্ডটার মারাত্মক জ্বর আসে, সে বাসায় যে কোনো রকম খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠে, ওঠার পর তার আরো একটা বাজে অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে যে সেই কালভার্টের নিচ থেকে একটা লাশ পাওয়া যায়, থকথকে গাদায় জড়ানো একটা লাশ পাওয়া যায়, বেওয়ারিশ লাশ। এবং যখন সে এটা বলে, তখন সে বলে আমি তো বলেছিলাম যে একটা লাশ ছিল। পরে যখন সে যায় সেই লাশটা দেখতে, তখন দেখে যে সেই লাশটা হচ্ছে সেই ভ্যানওয়ালার। খুবই অদ্ভুত একটা ঘটনা। ও যখন এটি বলে যে তো সেই ভ্যানওয়ালা, কেউ বিশ্বাস করে না। সামহাও সেখানে ভ্যানের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল, ভ্যানওয়ালা সেখানে পড়ে যায় বা এই ধরনের কিছু ঘটেছিল কিনা, আজও এটি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কেনই বা রাতে সে এত রাতে ভ্যানওয়ালাকে পেয়েছিল, ভ্যানওয়ালা সেই কালভার্টের পথ দিয়ে নিয়ে গেছিল, সেই ডেড বডিটা কেনই বা তাদের চোখে পড়েছিল, আর কেনই বা এতগুলো ঘটনা। পরবর্তীতে সে জানা যায় আর যায় না, সে পাশে থাকে, কয়েকদিন সে অসুস্থ থাকে, জ্বরে ভোগে, কিন্তু এখনো সে মাঝে মধ্যে সেই কালভার্টটার পথ দিয়ে যায়, হয়তো রাতের বেলা না দিনের বেলা যায়, এবং সেই ঘটনাটা তার রিকল হয় বারবার, এবং এটি তার মনে রাখার মতো একটি ঘটনা যেটি সে কখনোই ভুলবে না। রাসেল, আমি জানি না আসলে ঘটনাটি প্রচার উপযোগী কিনা বা কতটা বিশ্বাসযোগ্য। আসলে যেই যার এক্সপিরিয়েন্স শেয়ার করে এখানে, আমিও আমার এক ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যদি ভালো লাগে প্রচার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রাসেল, আপনাকে, এন্টায়ার বোথ এফএম টিমকে, এবং আজকে যে সকল গেস্টরা এসছেন স্টুডিওতে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভূত এফএম নিয়মিত শোনেন, যারা শ্রোতা রয়েছেন ভূত এফএম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য। ভালো থাকবেন, অনেক অনেক বেস্ট অফ লাক।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রথমে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই এখানে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমি পড়বো, তবে তার আগে আমি চলে যাব আমাদের আরো একবার প্রথম অতিথির কাছে, এবং আপনার আরো একটা ঘটনা আমরা শুনবো আপনার কাছে, এবং আমি আপনার আর একটা ঘটনা শুনতে চাই, চলুন শুনে আসি আরো একটি ঘটনা।
ধন্যবাদ রাসেল ভাই, আমি সবুজ বলছি। তো আমি ঘটনার সংসে চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটে আসলে আমার ছোট খালুর সাথে। আমার ছোট খালু, উনি মানিকগঞ্জ থাকেন, দেবেন্দ্র কলেজে উনি পড়াশোনা করতেন। ঘটনাটা 1982 সালের। সরি, তো বাসা থেকে কলেজটা একটু দূরে থাকার কারণে ওনারা হোস্টেলে থাকতেন, কলেজ হোস্টেল ছিল, সেটা ছিল দোতলা বিল্ডিং এর। তো কলেজে ছিলেন 4-5 দিনের একটা ছুটিতে, ছুটির কারণে কলেজ থেকে সব স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই লম্বা কোনো ছুটি পেলে বাড়িতে চলে যায়। তো সম্ভব ওই তার রুমমেট যারা ছিল 4-5 জন বাড়ি চলে গিয়েছেন, এবং ওই সময় ওনারা 2 জন ছিলেন ওই হোস্টেলে। 2 জন হোস্টেলে থাকার সময় ওনারা যেইখানটাতে ছিলেন সেইখানটার পাশেই ফ্রেশ রুম ছিল, এবং ওই জায়গাটাতে তার পাশেই ওনারা 4-5 জন থাকতেন। তো হোয়াট এভার, যখন সবাই চলে যায়, ওনারা 2 জন রাতে গল্প করছেন, তখন রাত প্রবাবলি 11:30-11:30 এরকম আমাকে ইনফর্ম করেছে, জানিয়েছেন উনি। তো আমি 11:30-11:30 যখন বাজে, তখন ওনারা গল্প করছেন, দুজনে ছিলেন, আর কেউ ছিল না। তো ওই সময় হালকা বৃষ্টি হচ্ছিল এবং বাতাসও বইছিল। তো কান্নার একটা আওয়াজ দূর থেকে আসছিল, ওনারা সেটা মানে অনুভব, ওইটা যখন বলেছে তখন আমাদেরকে বললো যে তখন পরে ওটা বুঝতে পারলো তার কান্নার আওয়াজ। তো তারা গল্প করছে, আস্তে আস্তে কান্নার আওয়াজটা আরো কাছে থেকে শোনা যাচ্ছে, এবং বুঝতে পারলো যে কেউ কান্না করছে। তো কান্না করছে সেই শব্দটা শুনতে পেয়ে ওনারা যে পাশটা থেকে কান্নার আওয়াজটা আসছে সেটা হচ্ছে তার পেছনের দিক থেকে, বিল্ডিং এর পেছনের দিক থেকে কান্নার আওয়াজটা আসছে। কিন্তু ওইদিকে ওনারা যখন জানালাটা খুললেন, জানালাটা খুলে দেখে কোনো কান্না, যখনই জানালাটা ওপেন করছে তখন আর কান্নার কোনো আওয়াজ নেই। তো জানালাটা বন্ধ করে যখন ওনারা আবার ব্যাক করছে, ঠিক তখন আবার কান্নার আওয়াজ। এবং স্বাভাবিকভাবে আমরা যে কান্নার শব্দটা শুনতে পাই বা কান্না হয়, কান্নার আওয়াজ হয়, ওই সময়টাতে ওই রকম কোনো আসছিল না, বিকৃত কিছু শব্দ আসছিল। এবং যখনই ওনারা সেটা ওই পিছনের দিকে জানলাটা ওপেন করেছে, তখনই বন্ধ হয়ে গেছে। তো একটা সময় তখন তো তাদের যে এসতে ছিল সবাই ভয় পেয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীতে রাতটা কেটে যাওয়ার পরে পার্শ্ববর্তী বাজারে গিয়ে জিজ্ঞেস করলেন যে এরকম ঘটনা হয়েছিল, কি অবস্থা এখানে, কেমন কি। তো উনি শুনতে পেলেন 1971 সালে যে পাখানাদার বাহিনী নানাভাবে নানা টর্চারে, আমরা এটা জানি যে পাখানাদার বাহিনী গুলো নির্মমভাবে মানুষ হত্যা করেছে, যেই দিক থেকে কানাডা অবস্থা এসছে ঠিক ওইখানটাতে এরকম ভাবে হত্যাযোগ্য হয়েছিল। এটা ছিল রাসেলটাই।
আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনা প্লিজ একটু শোনাবেন।
আমি যাত্রাবাহী একটা ঘটনা বলতেছি। আমি ওইখানে যখন থাকতাম, ঘটনাটা হলো আমি ওইখানে একটা কোম্পানিতে জব করতাম। জব করার সময় আমার যে মালিক ছিল উনি মানে কারণবশত একটা মেয়েকে উনি মানে রেপ করছিল। তো এই মেয়েটা ওইখানে ফাঁসি দিয়ে মারা যায় ওই অফিসটার ভিতরে। তো ওই অফিসটার ভিতরে 7 মাস বন্ধ ছিল অফিসটা, তো সেটা আমরা জানতাম না। আমি আর আমার একটা ছোট ভাই নাম শামীম, আমরা দুইজন এখানে জব নিয়েছিলাম। তো আমি দিনের বেলা করতাম আর ও রাত্রে বেলা, সরি আমি রাত্রে করতাম ও দিনের বেলা করতাম, আমরা দুইজনে ছিলাম আর কেউ ছিল না অফিসটায়। আমি রাত্রেবেলা ছাড়তাম, আমার পাশে একটা মেয়ের অফিস রুম ছিল, রুমটায় একটা মেয়ে থাকতো। তো ওই মেয়েটার সাথে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওই মেয়েটা আমাকে এই ঘটনাটা বলে, ঘটনাটা বলে এইভাবে যে তুমি যেখানে জব করো তোমার এখানে তো রাত্রিবেলা তুমি যখন না থাকো শুক্রবার, তখন তো একা একাই মেশিন চলে। তো আমি এটা ওনার মানে আমি ওনার ওর কাছ থেকে পুরোটা শুনি। তারপর শুনে আমি বুঝলাম যে এটা না, এখানে ওই মেয়েটা যে মেয়েটা ফাঁসি নিয়ে মারা যায় উনি এই সমস্যাটা করে। তারপর আমি আমার মালিক অনেক চাপ দিলাম যে মালিক বস এখানে তো এইভাবে জব করা যাবে না, আমি রাত্রেবেলা ডিউটি করতে পারবো না। তো উনি বললো যে যাই হোক তুমি ভিতরে থাকবা, তোমার ভিতরে কোনো সমস্যা হবে না, সমস্যা যা হোক বাইরে ফেস করবা, ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে কোনো সমস্যা হবে না। তো আমরা এরকম, তো একদিন ওই মেয়েটা কারণবশত বাড়ি যায়। তো বাড়ি গেলে আমি একদিন দেখতেছি যে ওই পাশে ওই মেয়েটাই সেম মেয়েটা বসে আছে, বসে বসে আমাকে বলতেছে যে মনির তুমি যে এখানে কাজ করো তুমি কি জানো যে এখানে ঘটনাটা। তো আমি ওনাকে বলি
বাড়ি চলে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সেই মেয়েটাকে এবং সেই মেয়েটার সাথে আপনার কিছু কথা হয়। তারপর
ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো যে মনি তুমি যে এখানে জব করো তুমি কি জানো যে এখানে কি হয়। আমি ওনাকে বললাম যে আমি তো এত কিছু জানি না, আমি শুধু শুনেছি যে এখানে কেউ মারা গেছে। তুমি যদি এটা শোনো তাহলে তুমি অনেক ভয় পাবা। তো আমি বলতে চাচ্ছি না যে বলতে। তো উনি আমাকে তারপরে আমি ওনাকে প্যারাপ্যারি করাতে উনি আমাকে ঘটনাটা বলে। তো বলে যে তুমি দেখবা যে এখানে আমার অফিসের যে জানলাটা ছিল একদম জানলা থেকে যাত্রাবাই যে ফ্লাওয়ারটা আছে ফ্লাওয়ারটা সেম টু সেম ফ্লাওয়ার দেখা যায়, একদম এইভাবে জানলা দিয়ে ফ্লাওয়ারটা দেখা যায়। তো ওই ফ্লাওয়ারটা দেখা যাওয়ার কারণে আমি উনি বলতো যে তুমি একদম খেয়াল করবা ফ্লাওয়ারে। তো আমি একদম খেয়াল করি যে ওইখান থেকে আমি দেখতেছি যে একটা মেয়ে ওই জানলা, আপনারা হয়তো জানেন যে যাত্রা ফ্লাওয়ারে মানে যে ব্রিজ যে আসার সময় যে মানে সিঙ্গেল দাও আছে যে এদিক যায় এই রাস্তাটা এদিক গেছে এই রাস্তাটা, আপনারা যদি ফ্লাওয়ার উপরে উঠে থাকেন। তো আমি দেখতেছিলাম যে ওই জায়গায় একটা মেয়ে বসে আছে, বসে বসে আমার অফিসের দিকে সেম তাকায় আছে। তো আমি ওটা নিয়ে অনেক মানে ইয়া করি নাই, কিন্তু আমি ভাবছিলাম যে এত রাত্রে মেয়ে, তারপর আর ওই মেয়েটা তারপর দেখলাম যে ও মানে একটা রশিনে ওইখান থেকে ঝুলে যায়। তুমি মানে ওই মেয়েটা আমাকে
এটা আপনি আপনার নিজের চোখে দেখেন, তারপরে কি হলো?
তারপর আমি একদিন মানে খেয়াল করতেছি যে ওই মেয়েটা ওইখান থেকে ঝুলে, তারপর 4-5 দিন পর আমি দেখেছি একদম সেম আমার অফিসে মানে হালকা হয়তো 2-3 হাত ডিস্টেন্স দূরে একটা মানে বাসার জানলা আছে, দেখছি ওই মেয়েটা ওইখানে ফাঁসে দিয়ে চলতো। তো আমি ওইটা দেখে আর ইয়ে করতে পারিনি, তারপর আমি অফিস থেকে দৌড় দিয়ে চলে যাই আমার রুমে, রুমটা ছিল অফিস থেকে অফিসের বাহিরেই। তো আমি দৌড় দিয়ে চলে যাই, পাশে আমি আমার মালিককে বলি ঘটনাটা। মালিক বলে যে এখন কি করবা একটু ফেস করে থাকো। তারপর আমি ওইখানে ছিলাম না, তারপর আমি এখান থেকে মানে যেভাবে পলায় চলে আসছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা বিরতি নেব, এবং বিরতির পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তার আগে কিছু আমরা মেসেজ পড়ে ফেলি, এবং মেসেজ পড়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের একটা স্টোরি আমরা একবার ফুল কমপ্লিট করতে পারিনি আজকে, যেহেতু গেস্ট কম এবং আমাদের স্টোরিও বলতে গেলে আজকে শেষ হয়ে গেছে। তো আমরা সেই ইমেইলটা আমরা আজকে প্লে করতে চাই। তো এই ইমেইলে অনেকের এই ইমেইলটা শোনার আগ্রহ ছিল, অনেকের নাই, সেটা আমি মেনে নিচ্ছি। যাদের নাই তারা ক্ষমা করবেন, এবং যাদের আছে তারা শেষটা শুনতে চেয়েছিলেন যে ইমেইলের শেষে কি আছে। আশা করছি যে শেষটা যারা শুনতে চেয়েছিলেন, আমি বেশ কিছু ইমেইল পেয়েছিলাম বলেই সেই অডিও ক্লিপটি প্লে করা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন শোনেননি তারা তো শুনতে পাবেনি, আর যারা শুনতে চান না তাদেরকে বলবো যে আমার খুব ভালো লেগেছে ঘটনাটি আপনার ওপরে। বাকিটা চলুন শুনে আসি অডিও ক্লিপটা।
ভূত FM, the night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেখানে আমার অনেক এক্সপিরিয়েন্স বলেন অর আমি অনেক কিছু করেছি, ইট ওয়াজ ভেরি রিলেটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স আই ফেস। এটা আমার লাইফের অনেক বড় একটা ঘটনা যেটার মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা আমি চাচ্ছি না অনেক মানুষ অনেকেই জানুক যারা আমাকে খুব কাছের থেকে জানে না। সো এটার জন্য আমি আমার আইডেন্টিটা হাইড করলাম, আই এম ভেরি সরি ফর দ্যাট। ওয়েল, এবার আমি আমার স্টোরিতে মুভ অন করি। ইট ওয়াজ 2005, আমরা মালিবাগে মুভ করি আর সেটা মার্চে, শীত চলে যাচ্ছে গরম চলে আসছে এরকম একটা সময়। আমাদের ফ্যামিলি মেম্বার খুব ছিল না, জাস্ট আমি আমার মা আর আমার বাবা, এই তিন জোটি ফ্যামিলি মেম্বার। তো আমরা যে বাসাটাতে মুভ করি ওই বাসাটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর একটা বাসা, গ্রাউন্ড ফ্লোর বাসা হওয়াতেও বাসাটা ভেরি ওয়েল ভেন্টিলেটেড ছিল এন্ড লাইটিং এর ব্যবস্থা অনেক ভালো ছিল। নেভার শো যেটা ইট কুড বি এ হন্টেড হাউস। সো আমরা বাসাটাতে মুভ করি, লোকেশনটা টু ডিসক্রাইব করি বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট লোকেশনটা জানা, কারণ এটা কিছুটা রিলেট উইথ মাই এক্সপিরিয়েন্স। সো বাসার লোকেশনটা ছিল কমপ্লিটলি এজ অফ দ্য মালিবাগ ডিটি রোড এন্ড মালিবাগ বাজার রোড। বাসাটা ছিল একদম দুইটা রোডের মাঝখানে। সো এখান থেকে হচ্ছে এমন একটা বাউন্ডারি যে বাউন্ডারি দিয়ে অন্য কোনো ওয়ে নাই বের হওয়ার। সো কমপ্লিটলি একটা কর্নারে একটা এজে এরকম একটা জায়গাতে ছিল বাসাটার পাশে একটা গ্রাউন্ড ফ্লোর বাসা ছিল এন্ড আরেকটা সাইডে ছিল একটা হিউজ গার্মেন্টস। তো ওইখান থেকে যাওয়া আসা করার একটাই ওয়ে ছিল ওই বাসা থেকে বের হওয়ার, আর ওই ওয়েটা ছিল হচ্ছে মালিবাগ শাহি মসজিদের ওইখান থেকে বের হওয়ার যে জায়গাটা সেটাই। তো এবার আমি আমাদের বাসাটার ইনসাইট একটু ডিসক্রাইব করি। বাসাটা ছিল দুইটা ইউনিটের, আর আরেকটা ইউনিট ছিল বাড়িওয়ালাদের। বাড়িওয়ালাদের এন্ট্রেন্স ছিল ডিফারেন্ট সাইডে, আই মিন একই রাস্তা দিয়ে যেতে হয়, বাট আমাদের ব্যাক সাইডটাতে ছিল হচ্ছে ভাড়াটিয়াদের জন্য, সেটা হচ্ছে বাড়িওয়ালাদের মেইন গেটটা ক্রস করে এন্ট্রেন্সটা ক্রস করে দেন আমাদের একদম চিপা গলি দিয়ে শেষ মাথায় যে ভাড়াটিয়াদের যাওয়া আসার ওয়েটা ছিল। তো এরকম একটা বাসা ছিল, দুইটা ইউনিটের বাসা, খুবই চিমচাম বাসা, কোনো সমস্যা নাই, খুবই নাইস এন্ড ভেরি ভেরি ওয়ার্ম বাসাটা। তো আমাদের যে পাশে নেইবার ছিল তাদের এক নাম আমি না বলি, তো তারাও ছিল খুবই স্মল একটা ফ্যামিলি, জাস্ট ভাই বোন মা বাবা এই কয়জনই। আমরা অনেক হ্যাপি ছিলাম বাসাটাতে। সো হোয়াট হ্যাপেন, আমরা বাসাটাতে মুভ করার জাস্ট ওয়ান উইকের মধ্যে ঘটনা শুরু হয়। তো ঘটনাটা শুরু হয় আমাকে দিয়ে, আমি রাত্রিবেলা ওরকম বসে গান শুনছিলাম আফটার মাই স্টাডি, আমি গান শুনছি, হঠাৎ করে আমি জানলা দিয়ে, আমাদের জানলার গ্লাসটা একটু বর্ণনা দিই, ওই কিছু গ্লাস আছে যে গ্লাসটা জাস্ট ওনলি ব্লার করা থাকে, কাচেরই গ্লাস, ওখানটা ওটা কমপ্লিটলি ব্লার করা থাকে, জাস্ট ওইখান থেকে কেউ মানুষ অথবা কেউ কোনো কিছু যদি ছায়া থাকে দেন ইউ ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে এটা একটা মানুষের ছায়া, এটা একটা গাছের ছায়া, বাট ইউ জাস্ট ক্যান নট সি। আর লাইট ওইখান থেকে ভালোই আসে, তো লাইট পোস্টের আলো থেকে লাইট আসছে। আমি বসে গান শুনছি, হঠাৎ করে আমি আমার জানলার সামনে একটা গলি ছিল ছোট, ওই গলির মধ্যে একটা ঝপঝপ করে শব্দ শুনলাম যে কি জানি একটা ঝপঝপ করে যাচ্ছে। তা আমি তাকানোর পরে নোটিস করলাম যে একটা মনে হচ্ছে একটা হিউজ সাইজের হিউম্যান ফিগার, উপরের সাইডটা মাথার উপরের সাইডটা কমপ্লিটলি একদম খেজুর
গাছ বলেন আর নারিকেল ছোট গাছ বলেন, ওইরকম নারিকেল গাছের মতো পাতার মতো, খেজুর গাছের পাতার মতো এরকম ছড়ানো, এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে। এই জিনিসটা না পাস করলো, আর সাথে সাথে সাউন্ড হচ্ছিল ঝপঝপ। এই জিনিসটা যে পাস করছে, ঠিক সেই মোমেন্টে আমার কম্পিউটারের যে প্লাগটা ছিল সেটা স্পার্ক করা শুরু করে। স্পার্ক করতে করতে ওটা পাস করায় না, আমার কম্পিউটার প্লাগটা ব্লাস্ট হয়ে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। তো আমি জিনিসটা দিয়ে খুব অবাক হয়ে গেলাম যে এটা কেন হলো। দ্যাট টাইম আমি আদার্স অনেক লিসেনার্সদের মতো জিনগুতে কখনো বিশ্বাসও করতাম না, এই হন্টেড জিনিস আমার বিশ্বাস ছিল না, বিলিভ করতাম না, দেখার অনেক ইচ্ছা ছিল। সো আমি এটা একবারও জন্য চিন্তা করিনি যে এটা কোনো হন্টেড কিছু হতে পারে। আমি এটা জাস্ট কমপ্লিটলি থিঙ্ক করিনি এটা কোনো চোর হতে পারে, বিকজ এখানে চোর ডাকাত অনেক যাওয়া আসা করে। তো এটাই আমি ধরে নিই। পরে আমি শুয়ে পড়ি আর আমি আমার মাকে পরে দিন সকালবেলা জানাই যে দেয়ার সামথিং হ্যাপেন, কালকে রাত্রে এরকম একটা কে জানি এরকম হাঁটাহাঁটি করছে আমাদের বাসার জানার সামনে দিয়ে। তো আমার মাম সাইড যে মেবি এটা চোর হবে, বিকজ উই জাস্ট কেম আর ওরা একটু দেখতে চাচ্ছে যে আমাদের কাছে কিছু আছে নাকি, নেক্সট টাইম থেকে তুমি তোমার রুম লক করবা না, বিকজ বালিবাগে অনেক চোরের জায়গা। অ্যাজ শি সাইড আমি রুম লক করতাম না, আমি আমার রুমের দরজা খুলে ঘুমাতাম। But every morning she used to come back in my room আর আমাকে একটা জিনিস নিয়ে চিল্লাচিল্লি করতো, আই মিন আমার মাম খালি আমাকে বলতো তোমার রুমের দরজা লক করে কেন ঘুমাও তুমি। দেন আমি এই জিনিসটা কখনোই আনতে পারিনি আমার মাথায়, দেখ টাইমে যে আমি রুমের তো দরজা লক করি না, দরজা লক হয়ে যায় কিভাবে। সো সামটাইমস আই থট আমি আমাকে নিজেকে রেশনালাইজ করি, আমাকে রিজন দিতে থাকি লজিক্যালি যে মেবি আমি ঘুমের মধ্যে ওয়াশরুমে গিয়েছি, আমার জাস্ট এটা মনে নেই এটার জন্য আমি রুমটা লক করে ঘুমার পড়ছি। এভাবে করে বেশ কিছুদিন যায়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের নেইবারের মেয়েটার সাথে। তখন মেয়েটা ক্লাস ফাইভে পড়তো, সো ওর মা বাইরে ছিল, জব করছিল, ওর বাবাও ছিল না বাসায়, ওর ভাইও চলে গেছে কোচিং এ। তো ও হঠাৎ করে দেখে স্কুল থেকে আসছে ওদের ঘরে একটা বিশাল বড় বিড়াল, উইচ ইজ যেটা কোন রেগুলার ক্যাটের সাইজে হয় না, একটা বিশাল বড় একটা বিড়াল আসছে ওর দিকে, ভাবে ম্যাও করে চিৎকার করে গড়গড় করে তাকাচ্ছে। ও এতখানি ভয় পায় যে ও কোন মতে চাবি টাবি দিয়ে বাসার খুলে বাসার লক টক না করে দিয়ে ও দৌড় দিয়ে চলে যায় বাসা থেকে বের হয়ে, ইভেন দো আমাদেরকেও ও কখনো নক করেনি। দ্যাট টাইমে ও চলে যায়, চলে যায় একটা ওষুধের ফার্মাসির কাছে যায়, ওখানে ফার্মাসিতে একটা আঙ্কেল ছিল, তাকে বলে, তার মার সাথে কথা বলতে চায়। তখন মোবাইল এত ইজি ছিল না, ও ওইখানে লোকটার ফোন থেকে কল করে মাকে ফোন করে বলে যে আমি ভয় পেয়েছি তুমি বাসায় আসো। ওর মাম অফিস থেকে ছুটি নিয়ে চলে আসে, চলে আসার পরে দেখে ওর প্রচন্ড জ্বর, ওর প্রচন্ড শরীর খারাপ। দেন ওর একটা হুজুর কাছে যায়, হুজুর পরে ঝাড়ফু করে, দেন শি ওয়াজ ফাইন। বাট এখন নতুন কাহিনী শুরু হলো। এভরি নাইট আমরা ছাদের উপরে ডিটেক্ট করতাম সামবডি ইজ ওয়াকিং, ওইখানে একটা খুব শক্ত টাইপের জুতা পরে হাঁটাহাঁটি করতেছে। এন্ড এটা আমরা দুইটা ফ্যামিলি শুনতাম, আমি আমার মাও শুনতাম, এমনকি ওদের পুরো হোল ফ্যামিলিও শুনতো এই জিনিসটা যে এরকম হাঁটাহাঁটি করে। বাট সবচেয়ে উইয়ার্ড থিং সেটা হচ্ছে আমাদের বাবারা কোন কিছু নোটিস করতে পারতো না, খালি আমরা বাচ্চারা আর মারাই খালি নোটিস করতাম যে এই জিনিসগুলো হচ্ছে। দেন আমরা এই জিনিসটা শেয়ার করি চাদারের সাথে, এরকম কি আপনারা কি শব্দ পান যে ছাদে কেউ হাঁটে? তখন বলে হ্যাঁ আমরা শব্দ পাই যে ছাদে কেউ হাঁটে। তো আমার মা আর আন্টি মনে করে যে মেবি এটাতে কোনো মালিবাগের ছেলেরা আসে, এসে ছাদের মধ্যে মেবি ড্রাগস নেয়, এটার জন্য এরকম হাঁটাহাঁটি করে, এসবেরই শব্দ। দারমানকে দিয়ে চেয়ে যে সময় জিজ্ঞেস করে, দারমান বলে না ছাদে তো কোনো মানুষ আসে না। তখন আমাদের মা আর আমার ওই আন্টির মধ্যে খটকা লাগে যে তাহলে মানে ছাদের মধ্যে মানুষ আসে না, তাহলে হাঁটাহাঁটি করে কে, আমরা তো শব্দ পাই। আর দারোয়ান এই জিনিসটা কমপ্লিটলি বলে দেয় যে দেখেন যেটাই হোক আপনারা কিন্তু ছাদে কখনো যাবেন না, আমরা ছাদ কখনো খুলি না, আমরা ছাদে কাউকে অ্যালাউ করি না। গেল সেই ঘটনা, এই ঘটনা যেতে না যেতে ওয়ান মান্থ যায় না, ওই বাসাতে উঠার পরে ঠিক আমাদের বাসার সামনে একটা মার্ডার হয়। আমি ছিলাম না মার্ডার স্পটে, আমি সেদিন ছিলাম আমার নানার বাসায়। আমার মা বাসায় ঢুকে, ঢুকার আগে যে সময় আসে বাসার কাছে, তখন দেখে মার্ডার হওয়ার লাশটা পড়ে আছে আর ওখানে কতগুলো পুলিশ। পরে আমাদের আন্টি দরজা খুলে, নেভার আন্টি আর দারোয়ান দরজা খুলতে ছিল না, নেভার আন্টি দরজা খুলে আম্মুকে ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জানা যায় যে এখানে একটা মার্ডার হয়েছে। তার তারপর থেকে আম্মু আর আন্টি বাসা খুঁজতে থাকে যে না এই বাসায় থাকা যাবে না, এখানে মার্ডার হয়েছে। এই বাসা দে নেভার থট অফ এনি হন্টেড থিং, ওরা চিন্তা করে এখানে মার্ডার হয়েছে, এখানে আরো অকারেন্স করতে পারে, আমাদের বাচ্চা মেয়ে আছে, এদের সাথে কিছু একটা ঘটলে সমস্যা, এটার জন্য ওরা বাসা খুঁজা শুরু করে দেয়। দেন একটা বাসার সাথে ওদের কথা হয়, আমার মা আন্টির কথা হয়, ওরা আমার মা আন্টি দুজন দুটা ফ্ল্যাট নিবে বাসাতে। আর বাসাটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, টু মান্থসের মধ্যে কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা অলরেডি অ্যাডভান্স পে করে দিয়ে আসছে যে আমরা দুই মাস পরে এই বাসায় উঠে যাবো। সো আমরা ওই বাসাটা ডিসাইড করি যে আমরা ওনলি টু মান্থসের জন্য আছি। টু মান্থসের জন্য আছি এটা ডিসাইড করতে না করতে হোয়াট হ্যাপেন, টু মান্থস যাওয়ার মধ্যে শুরু হয় বিভিন্ন ধরনের ছোটখাটো অত্যাচার ভূতের। লাইক মিডল অফ দ্য নাইট কে এসে জানি দুইটা করে কলিং বেল টিপে, দুইটা করে বেল দিয়ে চলে যায়, বেল দিয়ে চলে যায়, এরকম যন্ত্রণা শুরু হয়। তারপর আমি একদিন হঠাৎ ড্রিমে দেখি যে আমাকে এরকম একটা মেয়ে এসে বলছে যে তুমি এখান থেকে চলে যাও। তো আমি এসে বলছি যে কেন যাবো, কোথায় যাবো, তুমি কি? দেন শি ওয়াজ সেইং যে আমি এখানেই থাকি। দেন আই ওয়াজ অ্যাস্কিং তুমি এখানেই থাকো, তা এখানে তো আমি থাকি। দেন শি ওয়াজ সেইং যে তোমার যে বেড, এই বেডটার নিচে আমার কবর। আই ওয়াজ সো ফ্রিকিং স্কেয়ার্ড, আমার বেডের নিচে মেট্রোর কবর মানে? দেন শি সেড যে এটা একটা অনেক বড় বাগান ছিল, আম বাগান ছিল, আমাকে এখানে মেরে দাফন করে দিয়ে চলে গেছে, তোমার বেডের নিচে আমার কবর, ওরা তোমাদেরকে যেতে দিবে না, ওরা তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। দেন আই ওয়াজ অ্যাস্কিং ওরা কে, ওরা কে? দেন শি জাস্ট স্ক্রিমড অ্যান্ড শি জাস্ট গট ভ্যানিশড। আমি ঘুম থেকে উঠে যাই, ইট ওয়াজ সো উইয়ার্ড ফর মি। দেন আমি আমার মার সাথে যে ব্যাপারটা শেয়ার করি যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো আমার মা এই স্বপ্নটা দেখার পরে তখন বলে যে যদি এ বাসার কবর থাকে তাহলে এই বাসায় আসলে সমস্যা আছে, যখন স্বপ্ন এ ধরনের দেখেছো তাহলে তুমি রুমটা চেঞ্জ করে ফেলো, তুমি তোমার আমার আর তোমার বাবার রুমে শিফট হও, আর তোমার বাবা একা শুবে তোমার ঘরে, তুমি রাতের বেলা ওই ঘরে আর থাকবা না। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি। সো এই জিনিসটা দেখার আগে আমি আরেকদিন একটা স্বপ্ন দেখেছিলাম যে এটা বিফোর ফজর, আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে আমি দেখি যে আমার যে রুম, তখন আমার রুম চেঞ্জ হয়নি, এটা স্কিপ করে গিয়েছি সেই ঘটনাটা বলছি, যে আমার রুমের দরজাটা হঠাৎ করে নড়ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, জিনিসটা নড়ছে, বাড়ি খাচ্ছে। দেন আমার দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার পরে আমি দেখি যে একটা ফিগার, অ্যান্ড এটা হোয়াইট একটা ফিগার, মানে মনে হচ্ছে একটা হোয়াইট কালারের কাপড় পরে আছে, এটা চোখ নাক মুখ কিছু দেখতে পাচ্ছি না, জিনিসটা আমার কমপ্লিটলি বেডের উপর দিয়ে জাস্ট ফ্লোট করে ভেসে ভেসে চলে যাচ্ছে। অ্যান্ড ওই জিনিসটা মুভ করলো, সাথে সাথে আমার দরজাটা বন্ধ হয়ে গেল, এইরকম একটা জিনিস দেখি। Then I woke up and I thought like it was a dream. Then when I saw that next dream, এই মেয়েটার ড্রিমটা দেখার পরে আই ফিগার আউট লাইক মেবি কিছু একটা আমার দরজাটা এভরি নাইট বন্ধ করে দিয়ে চলে যায়, আর সকালবেলা আমার মা ডিসকভার করে যে আমি রুম লক করে ঘুমায় আছি। তো এটার জন্য স্পেশালি আমরা রুমটা চেঞ্জ করে ফেলি। এর মধ্যে আমি আরো কিছু ইনফরমেশন দিব এখন। সো ইনফরমেশনটা হচ্ছে এরকম, আমি একটা সিডি কিনি, আমি দ্যাট টাইম আমি খুব ডিফারেন্ট টাইপের মিউজিক শুনতাম, তো আমি অ্যাকচুয়ালি জানতাম না হোয়াট ইজ গথিক রক। তো আমি যে এরকম মৌচাক মার্কেট একটা দোকানে আস্ক করি গথিক রক এরকম কোন ব্যান্ডের কি সিডি আছে আপনাদের, দেন ওরা আমাকে একটা সিডি দেয়, সিডিটার নাম ছিল শ্যাডো অফ ডুম, সরি বয় ব্যান্ডটার নাম ছিল, সিডিটার নামও ছিল শ্যাডো অফ ডুম। তো শ্যাডো অফ ডুমের আমি সিডিটা নিই, নেওয়ার পরে মানে আমি যে সময় এটা নিয়ে আসছিলাম তখনই জানি আমি একটু আনইউজুয়াল কেমন জানি একটু মানে বাটারফ্লাই ইন স্টমাক এরকম কিছুটা ফিল করছিলাম। তো নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি মানে জিনিসটা তো কেয়ারও করি নাই, আমি মিউজিক ছাড়ি, মিউজিকটা শুনতে থাকি, তো তখন আমি শুনতেছিলাম স্পিকারে, তো স্পিকারে যখন আমি মিউজিকটা শুনতেছিলাম দেন আমি খুব ডিফারেন্ট ফিল করছিলাম। আই ওয়াজ ইন ফিলিং নাউশিয়া এন্ড আমার মনে হচ্ছিল স্টমাক মধ্যে বাটারফ্লাই আছে, ইটস লাইক খুবই ডিসকাস্টিং একটা ফিলিংস। তো আমি ওইখান থেকে বন্ধ করে, স্পিকার থেকে বন্ধ করে হেডফোনে দিয়ে আমি রিলিফটা ভালো মতো শোনা ট্রাই করি। ওরা কিছু জিনিস বলছে যে আল্লাহ আর শয়তানের বিষয়ে কিছু কথা বলছে, তো ওরা তো শয়তান বলে না, ওরা বলে স্যাটান। তো আমি এই জিনিসটা শোনার পরে দেন আমি সাথে সাথে মিউজিক বন্ধ করি, মিউজিক বন্ধ করে আই স্টার্ট রিডিং দ্য রিলিক, দেন আই কমপ্লিটলি ফিগার আউট এটা তো পুরো ডার্ক এনার্জি নিয়ে প্লে করা হচ্ছে। আমি খুব ইন্টারেস্ট ফিল করি দ্যাট টাইম। আই এম রিয়েলি সরি টু সে অনেক লিসেনার্স অনেকেই এইসব ডার্ক এনার্জি নিয়ে খেলতে খুব পছন্দ করে, ওরা অনেক ইন্টারেস্ট ফিল করে, আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে এখানে কি হয়, মানে মিউজিকটা ছাড়লে কি হয়, কি হতে পারে। আমি যতবারই মিউজিকটা শুনছি ততবারই আমি খুব মানে ডিফারেন্ট, মানে জিনিসটা আমি কমফোর্টেবল ফিল করছিলাম না আমার শারীরিকভাবে। আমি মিউজিক বন্ধ করে দিই, আমি ওকে ফিল করি, আবার অন করি, আবার মানে অলরেডি হচ্ছিলাম না, ফিল করতেছিলাম না ইটস গুড। তো পরে অনেকক্ষণ এভাবে শোনার পরে আমি আমার মাকে যেয়ে বলি, তখন আমার আম্মু বলছে তুমি এটা কি করলা, আমি বলছি হোয়াট ডু ইউ মিন, আম্মু বলছে যে এই জিনিস তুমি এখনই ফিরত দিয়ে আসো, দেন ইট ওয়াজ ভেরি লেট। তারপরে আমার মা বলে ওকে আজকে রাত হয়ে গেছে, আজকে আর ফেরত দেওয়া যাবে না, বলে একটা কাজ করি কালকে টুমরোতে আমরা যাবো যে ফেরত দিয়ে আসবো এই সিডিটা, তুমি আর এটা প্লে করবো না। বাট তারপর থেকে শুরু হয় ভয়ানক অত্যাচার আমাদের উপর। আমি বলবো না যে এটা কি সিডির জন্যই হচ্ছে নাকি বাসার জন্য হচ্ছে নাকি মার্ডার অফ দ্যাট পিপল ওদের জন্য হচ্ছে, মানে কিসের জন্য হচ্ছে এটা স্টার্ট আমি এটা জানি না, বাট এটা ট্রুথ ওই মিউজিকটা প্লে করার পরে থেকে স্টার্ট হয় আমাদের উপর এক্সট্রিম অত্যাচার। এর মধ্যে টু মান্থস কেটে গেছে, আমরা নতুন বাসায় উঠবো, বাট হোয়াট হ্যাপেন আন্টিদেরকে ওরা ভাড়া দিয়ে ফেলছে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা ছিল সেখানে হচ্ছে আরেকজন মহিলা আরো এক্সেস ভাড়া দিয়ে উনি ওই ফ্ল্যাটে উঠছে। তো এটার জন্য ওরা বলছে যে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা দিব না, আপনাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, দেন আমরা আপনাদেরকে অন্য ফ্ল্যাট দিব। দেন আমার মা খুব ম্যাড হয়, আমি বাসা খুঁজে শুরু করে অন্য জায়গায়, আর এদিকে হচ্ছে আমার বাবার বিজনেস এভরিথিং তখন ডাউনে যেতে শুরু করে, আর আমার বাবার মেজাজ সবকিছু আপ হওয়া শুরু করে। আমার বাবা তখন অনেক রুড এন্ড অনেক মেন টাইপের বিহেভ করতো আমাদের সাথে, সারাদিন ঝগড়া করতো, সারাদিন চিলাচিলি করতো। ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং ইন দ্যাট টাইম যে একটা মানুষ সারাদিন কিভাবে ঝগড়া করে। তো এভাবে যাচ্ছে সময়, এর মধ্যে আমি খুবই ডিপ্রেশন ফিল করি আমার বাবার এসব ঝগড়াঝুটি চিলাচিলির জন্য, দেন আই ট্রাই টু কমিট সুসাইড। সো এই জিনিসটা অনেক উইয়ার্ড, আমার বাবা আমাকে বকা দেয় তিন দিন আগে, তিন দিনের মধ্যে আমার বাবা আমাকে সরি বলে সবকিছু ঠিক, তিন দিন পরে যে আমি ওই আর তিন দিন আগের কথার জন্য ফিল করি আমি সুসাইড করবো। এই জিনিসটা লাইক আমাকে কেউ বলছে যে তোমার সুইসাইড করা উচিত, তোমার বাবা তোমার সাথে এরকম বিহেভ করে, দ্যাটস হোয়াট আই ফেল্ট, কিন্তু মানে এটা কোনো লজিক্যাল কোনো অ্যান্সার আমি কখনোই খুঁজে পাইনি। তো আই ওয়াজ জাস্ট ফিলিং লাইক আমার সুইসাইড করা উচিত, দেন আই টুক লটস অফ মেডিসিনস, আমার মা আমাকে মেডিসিনস নেওয়া পায়, তারপর আমাকে জিজ্ঞেস করে তুমি এই মেডিসিনস গুলো নিয়েছো, বলছে হ্যাঁ, ঘুমের মধ্যে বলি একটুখানি জাগনা ছিলাম তখন, আমাকে নিয়ে অনেক ভয়ানক অবস্থা যায় আমার মার। Then after a week I was okay, then amar mama amake jiggesh kore tumi suicide keno commit korar try korcho, then I said amar baba boka dise, amake amar ma bole tomar baba tin din age boka dise tumake sorry bolche tumi tin din pore suicide korar eto mila keno, I have no answer, I just said I failed to do that. এখন তো আমার মা কমপ্লিটলি ভয় পেয়ে গিয়েছেন, সে পাগলের মতো বাসা খুঁজতেছে, এদিকে ভূতের অত্যাচার। দেন হোয়াট হ্যাপেন, আমাদের পাশের বাসা থেকে আন্টি চলে গিয়েছে, আমরা কমপ্লিটলি এই জায়গাটাতে অনলি আমি আমার মা আর আমার বাবা আর কেউ নেই। তো এভরি নাইট এরকম দুটা করে বেল দেয় এক ঘন্টা দুই ঘন্টা পর পর, এদিকে আমার মার হেলথ ইস্যু দেখা যায়, আমি নিজেও সিক ফিল করতে থাকি, আমার বাবাও অনেক এগ্রেসিভ বিহেভিয়ার শুরু করে, সবকিছু মিলে ইট ওয়াজ ভেরি 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 স্কেয়ারি টাইম। সো what happened amar ma at a time e birokto hoye je amader daronte jinish kore je ajke apnake boltei hobe ekhane ki ke hatahati kore ke bolte apnake boltei hobe and she was very mad tokhon amader daron bole upore ekjon lok hate ami ekdin dekhte gechhilam amader daron ta panch waqt namaz korto boyosho chilo shei basho daron ta she upore ekjon lok hatahati kore ami ekdin dekhte gechhilam amake bolche edige ar ashbi na তুই নামাজ পড়িস তুই নামাজ পড় তুই নিচে থাক উপরে যেন কেউ না আসে আর তোকে যেন কখনো উপরে না দেখি আফটার মাই মাম হার্ড দিস মাই মাম ওয়াজ ভেরি স্কেয়ার্ড আমার মা তো তখন আরো ভয়ে বাসা খুঁজতে থাকি যে এটা আমরা কোথায় চলে আসলাম দ্য ফানিয়েস্ট থিং আমরা যতগুলো বাসা খুঁজি আমরা যাই আমাদের পুরো ফ্যামিলি সহ ডাকে ইন্টারভিউ নেয় তারপরে সবকিছু ঠিক আমরা অ্যাডভান্স দিতে যাব দ্যাট মোমেন্টে বলে না আপনাদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না আমরা চাচ্ছি না আপনাদেরকে বাসা ভাড়া দিতে এমন কোন রিজনও বলে না এমন কোন অ্যান্সারও দেয় না যে কি কারণ আমাদের কি প্রবলেম মানে কোনো কারণে আমাদেরকে জাস্ট বাসা দিবে না দ্যাটস দ্য থিং সো একদিন আমি আমার মা ভাবে শুয়ে থাকি বেডের মধ্যে আমি আর আমার মা দুজন একসাথে নোটিস করি একটা ফিগার আমাদের মানে আমার মার জানলা দিয়ে বারান্দাটা দেখা যেত তো বারান্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে জানলাটা খোলা ছিল সেদিন আমরা দেখতেছি জাস্ট একটা শ্যাডো জাস্ট মনে হলো কি ওয়ালের মধ্যে পাস করে চলে গেল উইচ ইজ মাথার মধ্যে ঘুমটা দেওয়া সো আপনি রাসেল ভাই যদি চিন্তা করে দেখেন ওর গথদের সম্পর্কে জানেন তাহলে আপনারা জানবেন যে গথরা সাধারণত একটা ড্রেস পরে ওটা হচ্ছে ওদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কমপ্লিটলি এরকম কভার করা থাকে আর ওরা এরকম মানে ওদের ঘুমটা দেওয়া আর পুরা শরীর কভার করা এরকম একটা আলখিল্লা টাইপের একটা জামা পরা থাকে আর এইভাবে করেই ওরা বিভিন্ন শয়তানের উপাসনা এসব করে সো দ্যাট ফিগার সিমড লাইক কমপ্লিটলি আ পারসন হু কুড বি আ গড যেটা পাস করে সো উই বোথ আর ভেরি স্কেয়ার্ড আই আস্ক মাই মম তুমি কি দেখতে পাচ্ছ জিনিসটা অ্যান্ড শি সেড তুমিও দেখছো জিনিসটা আমি বলছি হ্যাঁ দেন উই বোথ জাম্প অফ দ্য বেড অ্যান্ড আমার লাইট অন করি দেন ইট ওয়াজ কমপ্লিটলি ভ্যানিশড ওকে একটা ধাক্কা হেনে গেল সেকেন্ড আরেকটা রাতের কাহিনী আমি আর আমার মা দুজন আমার মা কাউচে আমি বেডে শুয়ে আছি হঠাৎ করে দুজনই আমরা কথা বলতেছি যাক না জানলার দিকে তাকায় কথা বলছি যে হ্যাঁ তুমি দেখছো আজকে কত পূর্ণিমার কত চাঁদের আলো আসতেছে জানলা দিয়ে হ্যাঁ অনেক সুন্দর চাঁদের আলো উই ওয়ার টকিং অ্যাবাউট পূর্ণিমা ফানিয়েস্ট থিং একটা মানে কাপড় দিয়ে যদি একটা ফাঁকা অথবা একটা ফুটা একটা জানলাকে একটা কালো কাপড় দিয়ে যদি কভার করে দেওয়া যায় সেটা যেরকম আস্তে আস্তে করে কাপড়টা টেনে 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 পুরোটা কভার করা যায় হঠাৎ করে আমাদের পুরো রুমটা মনে হচ্ছে কি জানলা দিয়ে যে আলোটা আসছে একটা পাতলাটা কাপড় দিয়ে ভাবে করে আস্তে আস্তে করে পুরো লাইটটা বাইরে থেকে যে লাইটটা আসছে পুরো লাইটটা কভার করে দিল পুরো রুমটা ডার্ক একটা কিছু দেখা যায় না আমার মা চিৎকার করে বলছে জাস্ট তুমি লাইটটা অন করো আমি লাইটটা অন করি বিকজ আমার বেডের পাশে ছিল লাইটের স্পিচটা আমি লাইটটা অন করি দেন এভরিথিং ওয়াজ ভেরি নর্মাল সো এরকম জিনিসগুলো ঘুরতে থাকে দেন আমার মা মানে ঘুমা করে আরেক দিনের ঘটনা আমার মা কাউচে ঘুমাতে থাকে তো আমার মা ফিল করে যে কাউচের মধ্যে আমার মা মশারিটা নাই ঘুমাতো ফিল করে যে কেউ একজন ওর আমার বাবা মশারির সামনে থেকে তার মুখের কাছে এসে ঝুঁকে আমার মাকে কি জানি ফিসফিস করে বলতেছে আমি কিন্তু যাব না দ্যাট টাইমে সে লাফ দিয়ে উঠে চিৎকার করে বলে কি তোমার বাবা আসছে কেন ঘরের মধ্যে আর কি বলে আমাকে আমি আমার মাকে বলি আমার বাবা তো ঘরে আসে নাই আমার মা বলে তোমার বাবা ঘরে আসেনি এই মাত্র মশারির সামনে দিয়ে ঝুঁকে আমাকে কি জানি বলছে আমি মশারির সামনে যে একটা মুখ ঝুঁকা সেটাও আমি দেখছি আমি লাইট জ্বালি লাইট জ্বালিয়ে বলি যে আম্মু আমি এখানে শুয়ে আছি বাবা যদি আসতো তাহলে আমি বাবাকে দেখতে পারতাম বিকজ বাইরের টিউবলাইটটা জ্বালানো বাবা ঢুকেই নেই ঘরের মধ্যে তুমি ঠিকই বলো যে বাবা চলে আসছে মশারির উপর দেখি দেন আমার মা বলে আমি এখানে একা শুবো না এখন থেকে তোমার সাথে ঘুমাবো আমি বলছি হ্যাঁ তুমি চলে আসো আমার সাথে ঘুমো তারপর থেকে আমার মা আর আমি দুজন আমরা একই বেডে শুতে থাকি সো হোয়াট ওয়াজ দ্য থিং আমরা টিউবলাইট জ্বালা রাখতাম কেন এখন এই কথাটাতে আসি আমরা যে সময় ডিম লাইট জ্বালা রাখতাম ডিম লাইট আনার সাথে সাথে ডিম লাইট ব্লাস্ট হয়ে যেত। ডিম লাইট এই বাসাতে টিকত না, কিছুতেই ডিম লাইট টিকে না। দেন আমরা ডিম লাইটের পর ডিম লাইট চেঞ্জ করি, দেন আমরা হোল্ডার চেক করি, সবকিছু ঠিক আছে কিন্তু ডিম লাইট থাকে না। তারপরে আমরা 20 পাওয়ারের যে বাল্ব গুলা সেগুলো ট্রাই করি, সেগুলো টিকত না। 100 পাওয়ারের বাল্ব লাগায় রাখতাম যে সময়, তখন দেখতাম হ্যাঁ ইটস ফাইন, এটা চলতেছে, বাট এটাতে ইলেকট্রিসিটি বিল অনেক এক্সেস আসবে, যার জন্য আমরা বাধ্য হয়ে টিউবের জ্বালায় রাখতাম। সো এখানে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে যদি আপনারা কেউ জানেন যে আপনাদের বাসায় ভূত অথবা কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস চলতেছে, কাইন্ডলি আপনারা ডিম লাইট ওর অন্ধকারে ঘুমাবেন না প্লিজ। সবসময় এমন একটা আলো জানলায় রাখবেন যেটা মোর দেন 20 ওয়াট হবে, ঠিক আছে? সেটাতে আমার যতদূর মনে হয় যে এই প্যারানর্মাল ওয়ার্ল্ডটা 20 ওয়াট পর্যন্ত আলোকে ইজিলি ফিউজ করতে পারে, এর থেকে বেশি হলে ওরা ইজিলি ফিউজ করতে পারে না। Another thing, এবার আসি বাসার কিছু কথায়। যদি বুঝেন আপনারা কোনো বাসায় আছেন যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতেছে, এন্ড আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করবেন সেই বাসাটা ছেড়ে দিতে, বিকজ আপনারা ওইখানে সারা জীবনের জন্য স্টাক হয়ে যেতে পারেন, এন্ড অনেক বড় ধরনের একটা কিছু ঘটে যেতে পারে। এখন আমি আরো কিছু এক্সপিরিয়েন্স বলি। তো অনেকে মনে হতে পারে আমি, আমার মা, আমার বাবা, আমরা সবাই পাগল, ঠিক আছে? এটা আমি একটা নর্মাল এক্সপ্লেনেশন দিই একটা আমার দাদুর এক্সপিরিয়েন্সের থ্রুতে। যখন আমার দাদু আসছে এই বাসায়, তো আমার দাদু তখন কিন্তু সে খুবই মানে মডার্ন, সে কোনো জিন ভূত এসব কোনো কিছুতে সে বিলিভ করে না। সো হোয়াট হ্যাপেন, আমার দাদু আসার পরে সে আমাদের বাসায় থাকে, সে থাকতে চায়, আর বলে আমি দেখবো এখানে কি ভূত আছে, মানে সে ওয়াজ জাস্ট মেকিং জোক অ্যান্ড ফান অফ আস। তো আমার দাদু আসার পরে আমার দাদুকে আমি বলছি যে দাদু তুমি কিন্তু জানলার সামনে মাথা দিয়ে ঘুমাবা না, কারণ তুমি যদি জানলার সামনে মাথা দিয়ে ঘুমাও তাহলে কিন্তু সমস্যা হয়, আমরা খুব বাজে বাজে স্বপ্ন দেখি, আমরা ঘুমাতে পারি না, তো তুমি জানলার সামনে মাথা দিয়ে ঘুমাও না। তো আমার দাদু জানলার সামনে মাথা দিয়ে শুয়ে শুয়েছে। আমার দাদু একবার আয়াতুল কুরসি পড়ে, একবার সূরা ইখলাস পড়ে, আর একবার সূরা ফাতিহা পড়ে, পড়ে ফু দিবে নাকি এরকম একটা সময় সে ফিগার আউট যে আমার দাদুকে বোবা ধরছে। আমার মা তখন উজু করতে যায় নামাজ পড়বে, আমি ওয়াশরুমে, আমার বাবা ঘুম। তো আমার দাদু এরকম করতে থাকে, বোবাদের মতো গুঙ্গাতে থাকে খুব ভয়ানক ভাবে। আমার মা উজু করা শেষ করে আর উজুর মিডলে ফেলে রেখে শুদ্ধ উদ্দে চলে আসে, এসে দেখে আমার দাদুর এই অবস্থা। আমার মা দেখে খুবই ভয় পায়, ভয় পেয়ে আমার বাবাকে যে ডাক দেয় যে আমার বাবা কে নিয়ে আসুক, তারপরে দেখুক জিনিসটা কি, এটা স্ট্রোক করলো নাকি এটা কোনো মানে এটা স্ট্রোক করছে না কি করছে সেটা আমার মা বুঝে নেই, আর যদি নিয়ে যেতে হয় হসপিটালে। তো আমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসছে, আমার বাবা আমার দাদুকে টাচ করার সাথে সাথে আমার দাদু আমার মানে সি জাস্ট লাইক ঘুমের থেকে উঠে গেছে, মানে এটা আমার মা মনে হয়েছে যে আমার দাদু চোখ খুলছে, আমার দাদু সি জাস্ট স্টার্ট ক্রাইং, আমার দাদু অনেক কান্না শুরু করে দেয়। কান্না শুরু করার ফার্স্ট একটা কথা বলে এই বাসাটা ছাড়ো, এটা ভালো না, ফার্স্ট এই কথাটা বলে। সেকেন্ড কথাটা বলে তুমি যে দৌড়াদৌড়ি করতেছো, আমার মাকে বলে তুমি যে দৌড়াদৌড়ি করতেছো আমি তো এটা দেখতেছিলাম, তুমি আমাকে ধাক্কা দাও নাই কেন? আমার মা আমার দাদুকে বলে আম্মা আমি আপনার চোখ বন্ধ দেখছি। আমার দাদু বলে কি আমার চোখ খোলা ছিল, আমি তোমাকে দেখতেছিলাম তুমি দৌড়াদৌড়ি করতেছো। আমার মা বলে আপনার চোখ আমি কমপ্লিটলি বন্ধ দেখছি আম্মা। সো যদি আমরা সবাই পাগল হয়ে থাকি তাহলে আমার দাদু তো অ্যাকচুয়ালি পাগল না, কারণ সে আমাদের সাথে থাকতো না, সে অন্য একটা জায়গা থেকে আসছে, বাট সি জাস্ট গট এন এক্সপিরিয়েন্স। তারপরে আমরা বাসা চেঞ্জ করার জন্য পাগল হয়ে যাই, আমাদের বাসা চেঞ্জ করতে হবে। অ্যান্ড দেন আমি আরেকটা ইনফরমেশন দিব যে যদি আপনারা কেউ এটা চিন্তা করে দেখেন যে আপনি বাসা ছাড়তে পারতেছেন না ফর সাম রিজন, যে এটা প্যারানর্মাল একটা বাসার মধ্যে আপনি স্টাক হয়ে গেছেন, প্লিজ আপনি কোথায় বাসা দেখতে যাচ্ছেন, কোথায় বাসা দেখছেন, এই জিনিসগুলা ওর ওই বাসার ব্যাপারে কেউ সাথে কোনো ফোনে কথা বলবেন না, কিছুই না। ওই আপনি যে বাসাটা হন্টেড বাসাটাতে আছেন সেটার থেকে অনেক দূরে যান, পারবেন, দূরে যে অন্য একটা এরিয়াতে যে আপনি এই বাসা দেখে এসে এগুলো ডিসাইড করে আসবেন। অ্যান্ড আপনার নিজের বাসা থেকে আপনি অ্যাডভান্সের টাকা নিতে যাবেন না, আপনি অন্য কেউ কাছ থেকে ধার করে হলে যে বাসা ভাড়া আগে ওখান থেকে দিয়ে তারপরে আপনি বাসা থেকে জিনিসপত্র নিয়ে একবারে বের হয়ে যাবেন। একবার মুখ দিয়ে বের করবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, বাসা ঠিক হয়েছে কি হয়েছে না হয়েছে। অ্যান্ড উইচ হোয়াট উই ডিড, আমরা এভাবে বাসা চেঞ্জ করি আমাদের। অ্যান্ড বাসা চেঞ্জ করার পর থেকে আমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আমরা কোনো ফোনে কি কোনো কিছু দেখিনি। সো ইট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখানে আরেকটা অ্যাডভাইস দিব, সো আপনারা ট্রাই করবেন কোনো ডার্ক মেটাল এই টাইপের মিউজিক গুলা অ্যাভয়েড করতে। অনেক সময় ফেসবুকে অনেক লিঙ্ক আসে যেগুলা ডার্ক ওয়ার্ল্ড কেন্দ্রিক থাকে, ট্রাই করবেন সেই জিনিসগুলা আপনারা অ্যাভয়েড করতে। কিছু কিছুগুলা থাকে ফেক, কিছুগুলো কিন্তু রিয়েলও থাকে, আর এরা যদি একবার আপনার লাইফে ঢুকে যায় তাহলে এটা খুব খারাপ একটা পরিণতিতে দেখা যায়, যে খুব খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। সো হোপফুলি যদি আমার এক্সপিরিয়েন্স গুলো ভালো লাগে আসল ভাই, তাহলে প্লে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।
ভূত FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with the Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুড থিয়েটার FM, আমি রাসেল আছি সাথে। একটু আগে ভয় লাগছিল একটা জিনিসে, যে আমি যে কথাগুলো আপনাদের সাথে বলি ম্যাক্সিমাম সময় সেই কথাগুলো আপনারা মিস করেন কিনা সামহাও। আমি বলছিলাম যে হ্যাঁ, আমি জানি যে অডিও ক্লিপটির আগে প্লে করা হয়েছে, সেটা বলেই প্লে করেছিলাম। এই অডিও ক্লিপের শেষ পর্যন্ত সেদিন প্লে করা হয়েছিল না, এবং আজকে যেহেতু গেস্ট কম ছিল সুতরাং সেই অডিও ক্লিপটি আবার আপনাদের সাথে শেয়ার করি আমরা। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি, এবং আশা করছি যে আপনাদের, আমি দুই ধরনেরই পেয়েছি, অনেকে এই অডিও ক্লিপটি নিয়ে অনেক কথা বলেছে, অনেকে বলছেন ভালো। তো যাই হোক, আমি কিছু মেসেজ পড়ি আপনাদের, যে কমেন্ট পড়ি। রাজবাবু আমাদের লিখেছেন, আমাদের সাথে লিখেছেন মোহাম্মদ শরীফ, এবং তিনি বলেছেন যে এক অডিও ক্লিপ কয়বার প্লে করবেন। আমি পুরোটা প্লে করবি, এর আগেরবার যে অংশটা থেকে বাদ পড়েছিল সেই অংশটার জন্য মেইল এসেছিল বলে আপনার কথা অনুযায়ী, মানে আপনাদের কথা অনুযায়ী কিন্তু প্লে করেছি, এরকম না যে আমার কোনো ইচ্ছা। সাদিয়া নওরিন আমাদের সাথে আছেন, এবং রেডিও ফুর্তির ভূতাসন তিনি শোনেন যেগুলো সেটা তিনি জানিয়েছেন। তৈয়বা তাবাসুম ধামরাই থেকে আমাদের সঙ্গে আছেন, হসপিটালের স্টোরি শুনতে চান। ওকে, তো হসপিটালের স্টোরি যদি প্লিজ কার থেকে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন, এবং প্লিজ আমি অনুরোধ করছি যদি আপনি জেনে থাকেন কোনো হসপিটালের স্টোরি তাহলে শেয়ার করুন। আর সেটা শেয়ার করতে হলে যেটা করতে হবে, ভূতাসন রেডিও ফুর্তি ডট FM এই অ্যাড্রেসে গিয়ে আপনার শেয়ার করতে হবে আপনার স্টোরিটা এবং আপনার এক্সপিরিয়েন্সটা। আর যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা কি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অলি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পলাশ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মোকাম মাকুম্বার, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস এম আবিদ, আফরিন মজুমদার, সজীব আমাদের সঙ্গে আছেন, রিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও গোলাম মোস্তফা লিটন নাটোর থেকে আছেন আমাদের সঙ্গে, লিওন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি মোজাম্মেল, আমাদের সঙ্গে আছেন এস ই এস সুজন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রিয়াদ আহমেদ, আফরোজা রসি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি ফাহাদ হুসাইন লিখেছেন ভালোই, প্রান্ত সাহা লিখেছেন নোয়াখালী থেকে, তানিয়া রহমান লিখেছেন যে আমাদের সঙ্গে আছেন তিনি এবং তিনি অডিও ক্লিপটা নিয়ে লিখেছেন আমাদের সঙ্গে লিখেছেন। আসলে অনেকেই বলেন যে বাংলা ইংরেজি মিক্স করার যে ব্যাপারটা আসলে থাকে না, যে এক একজন এক একটা ভাষায় কমফোর্টেবল, এখন এইটা তো আমরা কনভার্ট করতে পারি না, মানে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারি না। আপনি যদি কথার মাঝখানে যদি আপনার যদি বাংলা ইংরেজি এটা যদি আপনার অভ্যেস হয় তাহলে সেটা মানে অনেকে কমফোর্টেবলি যখন ঘটনা বলেন তখন মাঝে মাঝে চলে আসে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অমিত হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি রাকিব হাসান, ইরফান শাহ আমাদের সঙ্গে সঙ্গে আছেন, মীর সাজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আফজাল আহমেদ, আমরা এবং তিনি কিছু টিপস দিয়েছেন সবার জন্য। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি তুবা সহ আরো অনেক। তুবা লিখেছেন যে ফার্স্ট ইমেলটা তার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি এখনও জানাতে পারেন যে আপনার কোন স্টোরিটা আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো, এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মানে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে। এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhootfm.rasel এই দুটো অ্যাড্রেসে যে কোনো একটা অ্যাড্রেসে আপনাকে চলে যেতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভূত এফএম। কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন অতিথি নিয়ে এসে আপনাদের সাথে, নতুন ঘটনা আবারও নিয়ে আসবো। এবং আমি খুবই এক্সপেক্ট করছি যে আপনারাও নতুন নতুন ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে, এবং সেটাই চাইবো আর কি, এবং স্টুডিওতে স্পেশালি আসতে চাইবেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।